exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে জীবন গল্প অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত শোনেন তারা এই অনুষ্ঠানটার নাম জানেন, জীবন গল্প। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আজকে জীবন গল্পে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা দিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা জীবন গল্প বলতে আসেন তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একটা ফ্যামিলিতে বিলং করেন এবং তাদের জীবন গল্পের শুরুর দিকেই মোটামুটি একটা ফ্যামিলির গল্প উঠে আসে এবং সেই গল্প কখনো কখনো পুরো জীবন গল্পে অনেকখানি প্রাসঙ্গিক হয়, কখনো কখনো একেবারেই প্রাসঙ্গিক হয় না। কিন্তু আমরা শৈশবটা আনি, মানে খুব প্রয়োজন না হলেও অনেক সময় দেখবেন যে আমরা শৈশবে খুব লম্বা একটা সময় দিচ্ছি আমাদের এই জীবন গল্পে। এটার কারণটা হচ্ছে আমরা জীবনের যে পর্যায়ে গিয়েই মানে বিলং করি না কেন, সেটা যে বয়সই হোক না কেন, আমাদের আচরণের মধ্যে আমাদের পরিবার প্রকাশ পায় এবং এই জন্যই আমরা মনে করি যে একটা শিশু পরিবারে কিভাবে বড় হচ্ছে সেটা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আজকের এই গল্পে এই বিষয়টা কোনো না কোনোভাবে আমার কেন জানি মনে হচ্ছে যে খুব প্রকট আকার ধারণ করবে। সেখানে যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, জীবন গল্প এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গল্প বলে এবং সেই গল্প আমরা প্রচার করি। আমাদের একটাই মাত্র থিম থাকে, এই গল্পটার থেকে কোনো মেসেজ যারা শুনছেন তারা পেতে পারেন কিনা। আপনি সেই মেসেজটা নেবেন কি নেবেন না সেটা আপনার একেবারেই ব্যক্তিগত বিষয়, বা এই গল্পটাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটাও আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা খুব সুন্দর মেসেজ নিতে পারেন, সেই সুযোগটি আমরা রাখি। তো আজকেও সেরকম একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনি যদি মনে করেন যে আপনার জীবন গল্পটাও সেরকম লাখ লাখ মানুষকে বলা যায় তাহলে আপনি আসতে পারেন আমাদের স্টুডিওতে। আমাদের এখানে আসার জন্য যে ফোন নম্বরটি সেটা নিশ্চয়ই আপনার জানা আছে, তারপরও একবার বলছি 09611904904। আমি আবারও বলছি 09611904904। এছাড়া ফেসবুকে আমার সঙ্গে কানেক্ট থাকার জন্য আমার একটা পেজ আছে যেখানে প্রায় 14 লাখের মতো ফ্যান ফলোয়ার আছে, আপনারা ওখানে চলে আসতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। কিবরিয়ার স্পেলিংটা একটু অদ্ভুত রকমের, এই নামটা আসলে আমার, এই বানানটা আসলে আমার মা করে দিয়েছিল ছোটবেলায়, ওটা আমি রেখে দিয়েছি। KEB অ্যাকচুয়ালি হওয়া উচিত KIB, যাই হোক KEBRIA, দ্যাট ইজ কিবরিয়া মানে কিবরিয়া। তো কিবরিয়া ডট আরজে, facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে KEBRIA.rj। পেজটিতে গেলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না এবং পেজটিতে গেলে আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, বেশ কয়েক সপ্তাহ ধরে আমি এটা বলছি, আপনি গেলেই ওখানে বুঝতে পারবেন। এক, দুই নম্বর হচ্ছে আমার সঙ্গে যদি মেইলের মাধ্যমে কমিউনিকেট করতে চান, অনেকেই আছেন দেশের বাইরে থেকে ইউটিউবের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শোনেন, সেক্ষেত্রে আমার ওয়েবসাইট, আমার পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনি আমাকে মেইল করতে পারেন। আমার পার্সোনাল ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kibriya.com, KEBRIA.com, দ্যাট ইজ www.rj-kibriya.com, দ্যাট ইজ rjkibriya.com। এই প্রোফাইলের মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া ঢাকা এফএম এর যত অফিসিয়াল পেজ আছে এবং একই সাথে কমিউনিকেশন যত রাস্তা আছে আমি অনুষ্ঠানের মাঝখানে মাঝখানে বলব। চলুন এই পর্যায়ে আমার যিনি গেস্ট রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলুন।
হ্যালো, আমি নাবিলা।
নাবিলা, নাবিলার বয়স কত?
আমার বয়স হচ্ছে 21 বছর।
21 বছর। নাবিলা, আপনি খুব ডিফারেন্ট টাইপ গেস্ট আমার জন্য। কেন বলছি, কারণ আমি যতদূর জানি যে আপনি জীবন গল্প অনুষ্ঠান একটা মাত্র স্টোরি তাও ফুল শোনেননি, কোন একটা শোনার পরে আপনার ইন্সপায়ার হয়েছিলেন আপনি যে আপনি আপনার গল্পটা বলতে চান, এবং আমি যদি ভুল না করে থাকি সেটা সম্ভবত আবিদা সুলতানার স্টোরি ও আপনি সাজেশন হিসেবে পেয়েছিলেন আপনার ফেসবুকে বা আপনার ইউটিউব চ্যানেলে। এবং আমি বলি প্রিয় শ্রোতা, আবিদা সুলতানের স্টোরিটা আমরা সোশ্যাল মিডিয়া ভিউ থেকে বলতে পারি এখন পর্যন্ত সবচেয়ে টপ ভিউ স্টোরি আমাদের ইউটিউবে। আমাদের ইউটিউব চ্যানেলটা বলছি www.youtube.com/DFM904, দ্যাট ইজ ঢাকা এফ এম 90.4, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ওটা শোনার পরে আপনার মনে হলো যে আপনার গল্পটাও আমাদের এখানে বলা উচিত, রাইট?
হ্যাঁ।
দেন ইউ কল আস এবং আমরা তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করি। তো নাবিলা, জন্ম জেলা কোথায়?
আমার জেলা হচ্ছে
কুমিল্লাতে। আর বর্তমানে আপনি থাকছেন ঢাকাতে?
ঢাকাতে।
ঠিক আছে, আমরা একবার ছোটবেলা থেকে শুরু করি, আজিজুল যেভাবে মানুষ বলে শুরু করেন একেবারে ছোটবেলা থেকে।
আমার আব্বু হচ্ছে একজন টিচার, তো টিচিং করতে গিয়ে হচ্ছে আম্মুকে পছন্দ করে,
ছাত্রীকে পছন্দ করে,
না ছাত্রী না, পাশের বাসা ছিল আর কি, আরেকজনকে পড়াতো, তো ওইভাবে আম্মুকে পছন্দ করে কিছুই না সরাসরি প্রস্তাব দেয়। তো আমার নানাও দেখে, সবকিছু দেখে ভালো লাগে, দেন হচ্ছে ওইখান থেকেই বিয়ে হয়।
বিয়েটা
তো আমার জন্ম হয় এক বছর পরে, বিয়ের এক বছর পরে আমার জন্ম হয়। তিন বছর পরে আমার বাবা আবার বাহিরে যাওয়ার জন্য আমার নানু বাসা একটু চাপ দেয়, মানে টাকার জন্য।
তো নানুকে চাপ দিচ্ছে মানে এক ধরনের যৌতুকই তো বলা চলে।
হ্যাঁ, কাইন্ড অফ।
ওকে,
তো টাকা দেয়, ফার্স্টে যায়, যাওয়ার পরে আবার চলে আসে।
আচ্ছা,
বাবা
যাওয়ার পরে চলে আসে। হ্যাঁ, তারপর?
হ্যাঁ, চলে আসে। চলে আসার পর হচ্ছে আবার যাবে, আবার টাকার জন্য প্রেশার দেয়। এন্ড আম্মুকে অনেক মারধর করতো। তো যখন তিন বছর হয়, আমার আম্মু অনেক সহ্য করেছিল। এন্ড শুধু আমার বাবা না, আমার ফ্যামিলিতে আরো কয়েকজন মানুষ ছিল যারা হচ্ছে আমার আম্মুকে পছন্দ করত না বা চাইতো না আমাদের ইয়াটা থাকুক। তখন হচ্ছে ডিভোর্স হয়ে যায়। আম্মু অনেক, মানে একদিন আমার মানে পুরোপুরি মনে নেই, তবে আমার মনে হচ্ছে, মানে আমার মেমোরিতে আছে এটা, আমি ঘুমাচ্ছিলাম, আমার ওইদিন অনেক জ্বর ছিল, তো আমার চোখের সামনে আমার মাকে অনেক বেশি মারে, তো আমার মনে হচ্ছে যে আমার এটা চোখের সামনে ভাসতেছে। তারপরে ওই দিনই লাস্ট হচ্ছে মানে মারে, এরপরে আপনার আদালতে গিয়ে কেস করিয়ে করে তারপর আমাকে আর আমার আম্মুকে আমার নানারা নিয়ে চলে আসে। চলে আসার পর আমার যখন, আমি ওইখানে ভালোই ছিলাম, মায়ের কাছে যতদিন ছিলাম, আমার মা আমাকে খুব বেশি ভালোবাসত, একটাই মেয়ে, আর মানে ছোটবেলায় আমি খুব ভালোভাবে ছিলাম।
আচ্ছা,
আর এটা ক্যারি করত হচ্ছে আমার নানা, মানে আমাদের যে খরচ আমার আর আমার মায়ের, আমার নানা আর আমার মামা। তারপর যখন আমার পাঁচ বছর বয়স, পাঁচ থেকে ছয় এইরকম বয়স, তখন হচ্ছে আমার আম্মুকে জোর করে ধরতে গেলে, কেউই কারো সন্তান রেখে বিয়ে করতে চায় না, তখন আমার আম্মুকে মানে জোর করেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়।
ওকে, ওই সময় আপনার পাঁচ বছর বয়স,
পাঁচ থেকে ছয়,
আপনার তো তাহলে মেমোরি আছে, কি ঘটছিল আপনার সামনে, আপনি কি মনে করতে পারেন?
আমার যখন হচ্ছে ছেলেপক্ষ দেখতে আসে, তখন আমার আম্মু খুব কান্না করছিল, এন্ড আম্মুর সাথে আমিও কান্না করছিলাম অনেক। এরপরে আমার নানা ভাইয়া, আমার যে মামা, সবাই আমাকে বুঝাতো, মানে লাইক অনেক বেশি আমাকে টাইম দিত তখন। তারপরে হঠাৎ একদিন দেখি যে আমি স্কুলে গেছি, স্কুল থেকে আসার পর আমি দেখি যে বাড়িটা একটু জমজমার টাইপ, আর হচ্ছে মানে লাইক বিয়ে বাড়ি যেমন থাকে ওই রকম। তো আমার স্কুল ড্রেস পরে ছিল, তা আমি হচ্ছে পুরো বাড়ি ঘুরি আগে, বুঝতে পারিনি যে কার বিয়ে কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারিনি। পরে যখন হচ্ছে আমাদের রুমে গিয়ে দেখি আমার আম্মু, মানে আমার আম্মুকে বউ সাজিয়ে মানে বসিয়ে রাখছে, তখন মানে আমার এমন ফিল হয়েছে যে মানে আমি খুব খুশি তখন যে আমার বাবা আসবে বা হচ্ছে আমি বাবার কাছে যাব, এরকম একটা ফিল ছিল আমার কাছে তখন।
এই বাবাটা কি মানে যিনি গায়ে হাত তুলো তাকেই ফিল হচ্ছিল নাকি নতুন কেউ আসবে এরকম ফিল হচ্ছিল?
আমার বাবা,
মানে নতুন না পুরাতন এসব কোনো কিছু,
আমি তখন এত কিছু বুঝতাম না।
ওকে, ফাইন,
তাই আমি আমার বাবার বাড়ি যাব। তারপরে যখন হচ্ছে আমি নতুন জামা পরি, আমার শুধু চুপ করে কান্না করছিল, আর কিছুই করতে পারছিল না, সবাই বিজি ছিল যার যার কাজে, তা আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আমি স্কুল ব্যাগটা রেখে সবকিছু ইয়ে করে আমি হচ্ছে জামা পরি, নতুন জামা পরি, সাজি, নিজে নিজে সেজে ফেলি। সাজার পর আমি আমার আম্মুর সাথে বসে আসি। তারপর কিছুক্ষণ পর যখন বরযাত্রী আসে, তখন হচ্ছে আমার খালাতো বোন, যে আমার সব মানে সবার বড় যে আমার বোন, ও হচ্ছে আমাকে কোলে নিয়ে একটা মানে আমাদের সাইডে একটা রুম আছে যেটা থেকে হচ্ছে আপনার গেট দেখা যায়, বাসার গেট দেখা যায়, যে কেউ ঢুকলে যখন তখন ওই ইয়াটা দেখা যায়, কেউ কে ঢুকতেছে এটা দেখা যায়। তো আমি ওই আমাকে ওইখানে বলে যে এখানে একটু বসো, আমি তোমার জন্য আরেকটা ড্রেস নিয়ে আসতেছি, এরকম বলে হচ্ছে বাহিরে দিয়ে লক করে চলে যায়। চলে যাওয়ার পরে আমি জানালা দিয়ে হচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম যে বর আসছে বা হচ্ছে অনেক মানুষ, একটা গাড়ি, তারপর অনেকে গেটের সামনে দাঁড়িয়ে আছে, এরকম দেখতেছি। তো আমি তো খুব খুশি। তারপর অনেকক্ষণ যাওয়ার পর আমি মানে আমি বুঝতে পারলাম যে আমার মানে আশেপাশে কেউ নাই, ওই রুমের আশেপাশে কেউ নাই। অনেকক্ষণ চিৎকার করছিলাম বাট কেউ খোলে নাই দরজা। যখন এরপর বাহিরে কি হয়েছে আমি জানি না। তারপর যখন আমার আম্মু হচ্ছে মানে ওই সাইড দিয়ে আমি দাঁড়িয়ে আসছি, মানে জানালা দিয়ে আমি ডাকতেছি, দরজা দিয়ে ডাকলে শুনবে না, জানালা দিয়ে বাহিরে দিয়ে কে হাঁটতেছে কে ইয়ে করতেছে আমি ওদেরকে ডাকতেছিলাম, বাট কেউ আমাকে শুনছিল না। তারপর যখন আমার আম্মুকে নিয়ে যাচ্ছিল, তখন হচ্ছে আমার যে আমাকে রেখে যায় ওই এসে আমাকে কোলে নিয়ে হচ্ছে বের হয় উঠানে আসে। উঠানে আসার পর হচ্ছে আমি বলতেছি যে আমার জামাকাপড় সব তো আমি নেই নাই, আমি তো যাবো, আমার জামাকাপড় তো আমি গোছাই নাই এখনো, আম্মুকে বের করে ফেলছো কেন, আমি তো যাবো। তারপরে মানে আপু জাস্ট আমার মাথায় ধরে রাখছিল এমনিতে, মানে গলার সাথে বেঁধে রাখছিল। তো তখন আম্মু যখন মানে গেট থেকে বের করে ফেলে, মানে যখন গাড়িতে উঠায়, তখন আমি চিৎকার দেওয়া শুরু করি যে আমি যাব। তখন আমার মনে হলো যে না, কিছু একটা রং হচ্ছে, আমাকে কেন নিচ্ছে না ওইখানে। তো আমি মানে প্রায় তখন আমাকে ছেড়ে দেয় গাড়িতে উঠানোর পরে, আমাকে আমার বোন ছেড়ে দেয়। মানে আমি ধরতে গেলে ওকে কামড় টামড় দিয়ে ওর কোল থেকে নেমে পড়ি। নেমে পড়ার পর আমি দৌড়ে মানে উঠান থেকে গেট পর্যন্ত যেতে যেতে গাড়ি ছেড়ে দেয়। তো আমি প্রায় হচ্ছে অনেক দূর পর্যন্ত দৌড়ে দৌড়ে যাই, মানে পিছন পিছন গাড়ির পিছন পিছন।
Don't feel ki apnake shunteche, if you want to cry just cry.
ekta shomoy giye ami mani itar upor pore jai and amar hat mani hatute chhile jay. সবাই তো গেটের ওইখানে ছিল। তারপরে আমি ওইখান থেকে আবার কান্না করতে করতে ব্যাক চলে আসি। আসার পরে আমার মানে বমি হয় অনেক, এন্ড বমির সাথে অনেক ব্লিডিং হয়, তখন থেকে আমার ব্লিডিংটা শুরু হয়।
Can you ever imagine the situation? আমার মনে হচ্ছে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। This is very unfortunate.
তারপর থেকে প্রায় ক্লাস 7-6 পর্যন্ত অনেকটা সময় পার হয়ে যায়।
আমি আপনি আমি বুঝতে পারছি আপনি সময়টা স্কিপ করতেছেন, বাট আমি সময়টা স্কিপ করতে দিতে চাচ্ছি না এই কারণে যে আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মারই বোঝা উচিত যে সন্তান আসলে কি পরিমাণ পেইন পায় তাদেরকে ছাড়া। বা আপনার মার যে বিয়ে হয়ে যাচ্ছে ওই সময়টাতে মা কি আপনাকে ওই জিনিসটা বুঝিয়েছিল যে বাবা আমি এরকম একটা ঘটনা করতে যাচ্ছে, তোমাকে কিছুদিনের জন্য নানু বাড়িতে থাকতে হবে, বা সবাই মিলে সুন্দর করে বোঝানো, সুন্দর করে এই জিনিসটা কেউ করেনি আপনার সঙ্গে?
না, করেনি। আমি পরের দিন হচ্ছে যখন মানে ওই যে বৌভাত যেটাকে বলা হয়, মানে মেয়ে বাড়ি থেকে ছেলে বাড়ি যায়, তখন মানে আম্মু আমাকে গিয়ে হচ্ছে কল দেয়। তো আমি আম্মুকে বললাম যে আমাকে রেখে গেছো কেন, আমাকে রেখে গেছো কেন, আমাকে ভালো লাগতেছে না, আমি কাকে জলে ধরে ঘুমাবো। মানে আমি আমার আম্মুকে ছাড়া ঘুমাতে পারতাম না, আমি আমার নানু আর আম্মুর মাঝখানে ঘুমাতাম। মানে আমি আমার মাকে এটাই বলছিলাম জানো, আমি কিভাবে ঘুমাবো, তুমি আমাকে রেখে গেছো কেন, তুমি তো আমাকে রেখে কোথাও থাকতে না। তখন হচ্ছে আমার আম্মু অনেক কান্না করে, আর আমার পাশে আমার খালা থাকে, বড় খালা, উনিও অনেক কান্না করতেছিল, কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপরে পরের দিন যখন যাই, তখন হচ্ছে গিয়ে আমার আম্মুকে আমি অনেক জোরে জড়ে ধরি। ধরার পর মানে আমার মনে হচ্ছিল যেন মানে এর আগে যেটা হয়েছে, মানে এই রাতটা গেছে, এটা আমার জন্য অনেক ভয়ানক ছিল তখন, কারণ আমি আমার মাকে ছাড়া এক রাত ছিলাম। দেন আমি খাওয়া দাওয়া শেষ যখন আমাকে নিয়ে চলে আসবে, আবার আমি লুকিয়েছিলাম ওই বাড়িতে, চিনতাম না, তারপরে কোথায় জানি লুকিয়ে গেছিলাম, আমি যাব না আমার মাকে ছাড়া। তো আমাকে অনেক জোর করে বুঝিয়ে সুঝিয়ে আমাকে নিয়ে চলে আসে। তারপর থেকে
ওই সময় রাতে আপনি কার কাছে ঘুমোতেন?
নানুর সাথে। এরপরে
তো ওই সময় নিশ্চয়ই প্রথম দুই এক রাত ঘুম আসেনি, খুব কষ্ট হতো?
হ্যাঁ, একদমই না, আমার ঘুম আসতো না। আমি রাতের মাঝখানে উঠে চিৎকার দিতাম, মাম্মু কই, অনেক কিছু করতাম। তারপরে আমাকে মানে আমার যেভাবে স্টাডি চলছিল, আমি ক্লাস ওয়ানে ছিলাম।
আপনার ক্লাস ওয়ানে থাকা অবস্থা আপনার মার বিয়ে হয়ে যায়?
হ্যাঁ, ওয়ান থেকে টু তে যাওয়ার সময়।
ওকে, তারপর
তারপর হচ্ছে আমি প্রায় অনেক ক্লাস সিক্স পর্যন্ত মানে আমি আমার নানুর কাছেই ছিলাম ভালোভাবেই।
ওই সময় কি মার সঙ্গে যোগাযোগ হতো, যেতেন?
হ্যাঁ, কল করতো, যেতাম খুব কম, মানে যেতে পারতাম না, আমাকে কেউ নিয়ে যেত না বেশি একটা।
বিষয়টাকে আপনাকে বোঝাতো যে বাবা এটা তোমার জায়গা না, তোমার জায়গাটা এখন এটাই, আমার নতুন ঘরে?
আমি এখন বুঝতে পারছি যে তখন আমি বুঝতাম না।
আপনার নিজের বাবার সঙ্গে কমিউনিকেট হচ্ছিল তখন, উনি কোথায়?
না, আমি তখন তার সম্পর্কে কিছুই জানি না।
আপনাকে জানতে দেওয়াও হতো না?
না,
কেউ কিছু কিছু বলতো না?
না, আমার
স্কুলে গেলে তো আপনার ধরেন অন্যের বাবা মার ব্যাপারটা তো আপনি বুঝতে পারছেন কিছুটা হলো, যে কিছু একটা ঘটেছে মার সঙ্গে, কিন্তু অন্যের তো বাবারা আসছে বা কমিউনিকেট করছে, আপনার ভিতরে ফিলটা আসতো না যে?
হ্যাঁ, ফিলটা আসতো। এন্ড আমার তখন, এখন বুঝতে পারছি যে আমার আসলে কতটা খারাপ লাগতো, তখন তো বাচ্চা ছিলাম, অত কিছু মনে
মাথায় আসতো না, ইভালুয়েট করতেন না।
আমি যখন দেখতাম যে টিফিন নিয়ে আসছে কারো বাবা, বা বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আসছে, কেউ দিয়ে যাচ্ছে, আমি ওই বিষয়গুলোকে খুব মিস করতাম। আমাকে তো কেউ দিয়ে যাচ্ছে না, নট ইভেন আমার নানু, আমাকে একাই যেতে হতো। তো আমি প্রায় ওই সময়টা ছিলাম মোটামুটি, মানে থাকে না যে কারো বাসায় যদি একটা মেয়ে এমনিতেও থাকে, লাইক কাজের মেয়ে, মানে যাদেরকে অনেক বেশি আদর করে, অনেকে থাকে না কারো বাসায় থাকে ওইরকম, তা আমি ওইরকম ভাবেই ছিলাম। তবে আমার নানু আমাকে আদর করতো।
আপনার নানু কি কারোর উপর ডিপেন্ড ছিল? নানা বেঁচে ছিল?
হ্যাঁ, আমার নানা এখনো বেঁচে আছে।
তার মানে উনি এক অর্থে আপনার নানার উপরে নির্ভরশীল ছিলেন, খুব স্বাভাবিক সেটাই।
না না, মামা,
মামার উপরে। তার মানে এক অর্থে আপনি মামার অর্থ দিয়ে ওই সময়টাতে আপনার লেখাপড়া সব
করেছেন? হ্যাঁ, আমার মামা আমার জন্য অনেক কিছু করেছে।
বিরতি নিব প্রিয় শ্রোতা, অত্যন্ত দুঃখজনক একটা গল্পের হয়তো বা আজকে অবতরণ হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, বেশি কথা বাড়াবো না, কারণ আমি জানি আমার চেয়ে অনেক বড় বড় বোদ্ধারা এই জীবন গল্প অনুষ্ঠানটা শোনেন, আমি তাদের ফোন কল পাই মাঝে মাঝে আমার পার্সোনাল ফোনে। শুধু একটা কথা বলতে চাই যে আজকের এই জীবন গল্পটা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন, এবং যাদের শোনার সৌভাগ্য হবে না তাদেরকে আমি বলবো যে আপনারা এই গল্পটা মিস করবেন না। যদি মিস না করতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা গল্পটা চলাকালীন অবস্থায় আমাদের ইউটিউবে দিয়ে দেবো, আপনি সময় মতো যখন সুযোগ পাবেন ওখান থেকে শুনে নিতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904, দ্যাট ইজ ঢাকা FM 90.4, এবং ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি নোটিফিকেশন যে বাটনটি আছে, বেল বাটন, সেটা অন করে নেবেন, এতে করে আপনি জানতে পারবেন কখন আমরা নতুন আপলোড করছি, নতুন এপিসোড ওখানে দিচ্ছি। ওকে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে এখানে জীবন গল্প বলছেন নাবিলা। নাবিলার জীবন গল্পে আবারও ফিরছি। নাবিলা জি বলুন। তারপরে
আমার মামা বিয়ে করে।
ওটা কি 6-7 এ থাকা অবস্থায়? ওকে,
মামি ভালোই ছিল, মানে পরে যখন হচ্ছে আমার মামা আমার সবকিছু মানে ভরণ পোষণ সব খরচ দিচ্ছিল, স্বাভাবিক এটা মামির খারাপ লাগে। তখন মামি চায় যে মানে আর কোনো আমার পড়ালেখা বন্ধ হয়ে যাক, আরো অনেক প্রবলেম করে আমার ঠিকভাবে হচ্ছে, মানে আমার মনে হতো যে আমি হচ্ছে ওদের বাড়ির মানে খুব ভালো একজন কি বলে মেড, বা অনেক দূর সম্পর্কের আত্মীয়, জাস্ট এসে থাকছি, এটুকুই, কোনো কেয়ার নাই। আমি কোনো আমার নানু ছাড়া আমি কারো কাছ থেকে কোনো কেয়ার পাইনি, তাও নানু হচ্ছে কি সামনে সামনে কেয়ার করতো না, বাট খাওয়া দাওয়ার বিষয়ে খুব বেশি কেয়ার করতো।
আচ্ছা,
আর অন্যান্য যে আমার যে চাহিদাগুলো সেগুলো আমি কোনোভাবেই পূরণ করতে পারতাম না। তখন আমি আমার যখন মানে জেএসসি পরীক্ষা, তখন অনেক বাধা আসে আমার, মানে মামি অনেকভাবে চায় যে আমার পরীক্ষাটা যেটা না হয়। তারপরে আমি কষ্ট করে পরীক্ষাটা দেই, তখনই হচ্ছে আমার বাবা আমার সাথে যোগাযোগ করে।
যোগাযোগটা কিভাবে হয়?
যোগাযোগটা হয় হচ্ছে আমার বড় জেঠি, উনি হচ্ছে হঠাৎ করে আমার নানু বাসে আসে। নানু বাসে আসার পর হচ্ছে আমাকে দেখতে যায় যে আমি কত বড় হয়েছি বা সবকিছু। তখন আমার বাবাই পাঠায় উনাকে।
আচ্ছা,
পাঠানোর পরে আমি তো তখন অত কিছু জানতাম না। ছোটবেলা থেকে আমি একটা কথা বলতাম যে আমি পুলিশ হব, এটা সবাইকে বলতাম যে আমার বাবা হয়তো বা কোনো অন্যায় করছে, এটা আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা কোনো অন্যায় করেছে, আমি তাকে শাস্তি দেব, কিন্তু কি অন্যায় করেছে আমি কিছু জানি না। তো এরপরে হচ্ছে আমি একদিন মানে উনি আসার কয়েকদিন পরে আমাকে নিয়ে যায় আমার বাবা বাড়িতে প্রথম।
আপনার ফ্যামিলি সেটা দিল, মানে আপনার নানুরা সেটা দিল?
হ্যাঁ, খুব ইজিলি দিয়ে দিয়েছে। উনার তো চাচ্ছিল না আমি এখানে আর থাকি।
ওকে,
তারপরে বাবা বাড়িতে যাই, গিয়ে হচ্ছে আমি জাস্ট সবার সাথে একটু দেখা করে আবার চলে আসি।
ওই সময় বাবা ছিল না?
না, বাবা ছিল না।
আচ্ছা,
আমার দাদু আমাকে আদর করত, দাদুর সাথে দেখা করে চলে আসি। তো ওইখানে গিয়ে হচ্ছে আমার একজন মানুষের সাথে পরিচয় হয়, মানে আমি ওনাকে দেখি, আমার স্টেপ মাদার সৎ মা। আমাকে সবাই বলতেছিল উনি তোমার মা হবে, মায়ের মতো, তুমি ওনাকে সালাম করো। আমি সালাম করতে যাই, উনি তখন পাটা সরিয়ে নেয়।
আচ্ছা, এই প্রথম দেখা ওনার সঙ্গে?
হুম, প্রথম দেখা। পাটা সরিয়ে নেয়, নেওয়ার পরে হচ্ছে মানে আমার যে ফুপি বা চাচিরা সবাই বলে যে আচ্ছা থাক, সমস্যা নেই, উনি চলে যায়। মানে পাশেরই উনি চলে যায়। তো এখান থেকে আমি আবার চলে আসি। চলে আসার পরে আমি প্রায় অনেকদিন পরে আমার বাবা দেশে আসে। তো দেশে আসার পর হচ্ছে ফোন দেয় নানু বাসায়, তারপর আমি যাই। ওই সময় হচ্ছে আমার বাবার সাথে আমার প্রথম দেখা।
মানে এর আগে আপনার কোনো স্মৃতি নাই বাবার সঙ্গে, সেই অর্থে স্ট্রং কোনো স্মৃতি? বাবার ফেসটাও মনে নাই এরকম কি?
না, আমি আমার বাবার ছবিও দেখি নাই কখনো।
আচ্ছা, তো তার মানে আপনি ক্লাস এইটে যখন পড়ছেন, জিএসসি পরীক্ষার আগে আপনার বাবার সঙ্গে ফার্স্ট মিট হলো? ফাইন, আই ওয়ান্ট টু নো দ্য ডিটেইল, কি বললেন, কিভাবে গেলেন, কি হলো?
আমি গিয়ে তখন আসলে আমি কিছুই জানতাম না, মানে খুব সহজ সরল, অত বেশি আপডেটও ছিলাম না। যত
বাবার সামনে গেলেন আপনি, আমি ঘটনাটা জানতে চাচ্ছি কি হলো আর কি।
আমার বাবা আরেক বাসায় ছিল, মানে অন্য একটা বাড়ি, আমাদের নতুন বাড়িতে ছিল। আমি গিয়ে বসে আছি, সবাই মানে একজন আমার একটা কাকা গিয়ে বলল যে ও আসছে। তো আমার বাবা প্রায় আধা ঘন্টা পরে আসছে, আসতে ধীরে নর্মালি, মানে তার সন্তান গেছে এতদিন পরে।
ভিতরে যে একটা আর্টস থাকার কথা সেটা ছিল না?
না, আমি আমি দেখতে পাইনি ওইটা। তারপরে গিয়ে নর্মালি, একদম নর্মাল ছিল, মানে লাইক দুঃসম্পর্কের একজন আত্মীয় আসছে বা কোন এক আত্মীয়ের মেয়ে আসছে, এইটুকুই ছিল। সালাম করলাম, সালাম করার পর আমাকে আমাকে একটু জড়িয়েও ধরে নাই। অনেকক্ষণ পরে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে, আমি অনেকক্ষণ ঘরের বাহিরে দাঁড়িয়ে ছিলাম। তারপর আমি আমি ঘন্টা আধা ঘন্টা থেকে
কি কথোপকথন হলো আপনার সাথে? সরি, আমি আপনাকে খুব খারাপ অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমি ইচ্ছে করে এটা করছি এই কারণে যে যে সন্তান আপনারা দুনিয়াতে নিয়ে আসছেন, যারা বাবা মা আছেন, তাদের আজকের এই গল্পটা শুনতে হবে। এতদিন শুধু সন্তানদেরকে বলতাম যে বাবা মাকে রেসপেক্ট করো, রেসপেক্ট করো, রেসপেক্ট করো। আজকের গল্পটা হচ্ছে বাবা মায়ের জন্য, যে আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি যদি সত্যিকার অর্থে বাবা হতে না পারেন, আপনার যদি এতই সংসারী হওয়ার জন্য খুব ভালো একটা বউয়ের প্রয়োজন হয়, সে কারণে আপনি ডিভোর্স দিয়ে দিলেন, কিংবা যদি উল্টোভাবে বলি যে খুব ভালো একটা হাজব্যান্ডের প্রয়োজন আপনার, সে কারণে আপনি ডিভোর্স দিয়ে দিলেন আপনার ঘরে একটা সন্তান থাকার অবস্থায়, তাহলে আপনি সন্তানটা আদৌ আনবেন নাকি আনবেন না, আর যদি আনেনি তাহলে ডিভোর্স দিবেন কি দেবেন না, তার জন্যই হচ্ছে আজকের এই গল্পটা। সুতরাং আজকের গল্পটা বাবা মায়ের, আর এই জন্যই ওকে অনেক কষ্ট পেতে হবে, কারণ ওকে অনেক খুব বিটার কিছু মেমোরির মধ্যে আমি নিয়ে যাব, এবং যে কারণে আমি ওই জায়গাগুলোতে বারবার নক করছি, এবং এটা আপনাদের উপলব্ধির জন্য খুব জরুরি, এবং আজকের এই গল্পটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলেন, মানে কি কথোপকথন হচ্ছিল আপনার বাবার সঙ্গে ওই সময়টাতে?
আমার স্পষ্ট মনে নেই, তবে কোন ধরনের মানে স্মৃতি থাকবে আমার বাবা এমন কিছু বলেনি আমাকে।
মানে কোনো বিউটিফুল মেমোরি বা কোনো কিছু?
না, এটা নাই। বা একজন বাবার একটা মানে সন্তানকে ফার্স্ট টাইম দেখছে,
কোনো কিছু আপনাকে দিয়েছিল হাতে? হাতে কোনো কিছু দিয়েছিল? কি দিয়েছিল?
আমাকে হচ্ছে এক জোড়া দুল দেয়, কানের
দুল,
ইয়াররিং দেয়, জাস্ট এইটুকুই দিয়ে হচ্ছে। তখন আমার কান মানে আমি ইয়ে করি নাই, তো হাতে দেয়। দেওয়ার পরে আমি মানে খাওয়া দাওয়া করছি কিনা আমার তাও মনে নেই।
আচ্ছা,
আমি চলে আসি। চলে আসার পর হচ্ছে নানু বাসা চলে আসি। আমার আসলে আমি সবকিছু বলতে
পারতাম, আপনাকে থাকতেও বলেনি।
আমার মনে নেই, তবে যদি থাকতে বলতো তাহলে আমার এটা আমি অবশ্যই থাকতাম।
আচ্ছা, ওকে।
তখন হচ্ছে আমি আমার নানুর কাছে চলে আসি, তো আমার ওই যে রিংটা হচ্ছে আমি আমার নানুর কাছে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার মামি আমার রিংটা পরে কয়েকদিন পরে একটা প্রোগ্রামে, তো রিংটা পরার পরে আমার মামি রিং একটা রিং হারিয়ে ফেলে। এটা আমার কাছে রিং ছিল না, এটা ছিল আমার বাবার দেওয়া অনেক বড় কিছু। তখন হারিয়ে ফেলে এন্ড পুরো ব্লেমটাই আমার উপর আসে, মানে আমার মামি আমার ব্লেমটা আমার উপর দিয়ে দেয় যে আমি জিনিসটা এখানে রেখে দিয়েছিলাম, ওই মনে হয় হারিয়ে ফেলছে। বা এমন ব্লেমও আসে যে আমি বিক্রি করে ফেলছি যখন আমি কিছুই বুঝি না। তারপরে আমি যখন মানে ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবা আমার মাঝে মধ্যে খোঁজ নেয়, কিন্তু খোঁজ নেওয়াটা হচ্ছে মানে সামান্য দায়িত্ব পালন বা হচ্ছে সমাজের কাছে একটু ভালো থাকা। তারপর যখন মানে তখন আমার বাবা আমাকে কিছু কিছু টাকা দিত মাসে মাসে, মানে সবাই জানতো যে আমার বাবা আমার জন্য টাকা পাঠাচ্ছে, কিন্তু কত পাঠাচ্ছে সেটা তো আমি জানি আর হচ্ছে আমার নানু বাসা জানে, আর কেউই জানে না। তো এইভাবেই যায়। আমার খুব ভালো কিছু মনে নেই যে আমার বাবার সাথে কোন স্মৃতি, সবকিছুই যত কিছুই আমার বাবার সাথে আমার ইয়ে ছিল আমার ঠিকভাবে মনে পড়ছে না। অ্যান্ড হ্যাঁ, আমার আমি ঠিকভাবে প্রাইভেটও পড়তে পারতাম না। আমার এসএসসির সময় হচ্ছে আমার বাবা তখন আসছিল আবার এসএসসির পরে।
কোথায় থাকতো উনি?
উনি কুয়েত থাকেন, দেশের বাহিরে।
আচ্ছা,
তো আসছিল, আসার পরে হচ্ছে সে আমাকে ফোন দিয়ে বলল যে একেবারে চলে যাওয়ার জন্য।
কোথায়?
তার বাড়িতে। আমি তো খুশি ছিলাম যে
উনি যে বিয়ে করেছিলেন ওখানে ওর সন্তান ছিল, মানে উনি সেকেন্ড যে বিয়ে করেছিলেন আমার বাবা, ওখানে ছেলে মেয়ে ছিল? কয়জন ছেলে মেয়ে ছিল?
দুইজন।
দুইজন কি ছেলে না মেয়ে?
একটা ছেলে একটা মেয়ে।
তদিন আপনার মার কি অবস্থা?
আমার মায়ের সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হয়, এন্ড আমি আমার মায়ের একটা কথাতে খুব বেশি কষ্ট পাই। তখন আমার একটা বুঝ চলে আসে যে আমার মায়ের কাছে গেলে হচ্ছে মানুষ অনেক ধরনের কথা বলে।
কিরকম?
আমি একদিন যাই, যাওয়ার পরে মানে যত ওদের গ্রামে নামার পর থেকে মানে সবাই আমাদেরকে কেমন ভাবে জানি তাকাচ্ছিল। তো আমি বাসা পর্যন্ত যাই, পিছন থেকে সাইড থেকে বলতেছে যে ওই যে মানে আঙ্কেলের নাম ধরে বলতেছে যে ওনার বউয়ের আগের মেয়ে।
আঙ্কেল বলতে আপনি মানে আপনার মা পরবর্তীতে যাকে বিয়ে করেছেন তাকে বোঝাচ্ছেন?
হ্যাঁ, আমি তাকে আঙ্কেল ডাকি।
ওকে,
তো ওনার এইভাবে বলতো, আমার কাছে খুব খারাপ লাগতো এটা। তারপরে আমি যাই, যাওয়ার পরে হচ্ছে আমার মাও আমাকে কোনোদিন জড়িয়ে ধরেনি বিয়ের পরে ওইভাবে। যাওয়ার পরে হচ্ছে আমি পাশের একটা রুমে বসি, বসে আসি ওরকম কোন মানে ওদের সামনে ওরকম কোনো আমাকে কেয়ারও করতে পারতো না আমার মা। হঠাৎ করে একটা লোক আসে কোত্থেকে জানি, তো ওই লোকটা হয়তো বা আঙ্কেলের কোন রিলেটেড এমন কেউ আসে, তো আমি কথা বলছিল ওনার সাথে। তো আমার তখন আমার ভাই হয় মানে আমার আম্মুর সন্তান হয়, তো আমার আম্মুকে জিজ্ঞেস করে যে আপনার সন্তান কতজন, মানে উনি হয়তো বা অনেকদিন পরে আসছে বা এরকম কিছু, আমি জানি না আসলে উনি কে ছিল। তো আমি পাশের রুমে ছিলাম, আমার আম্মু বলছিল যে আমার এই যে একটাই ছেলে, মানে আমি
এই মঞ্চে আমি বহুবার স্পিচলেস হয়েছি, বিভিন্ন সিচুয়েশন আসলে কিছুই বলার থাকে না আমার। আমি আজকে অনেকবার স্পিচলেস হব, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। প্রিয় শ্রোতা, এই কান্না থামাবার নয়, এটা চলবে, আরো কিছুক্ষণ চলবে। আমরা ছোট্ট একটা বিরতি নেব এই ফাঁকে, বিরতির পর আমি আবারও ফিরে আসব। শুধু রিকোয়েস্ট থাকবে আজকের এই গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন, প্রত্যেক বাবা মারই শোনা উচিত। যারা ডিভোর্সের চিন্তা ভাবনা করছেন ঘরে সন্তান রেখে, তাদের শোনা উচিত, এবং শুধু শোনা উচিত নয়, একটা সিদ্ধান্তে আসা উচিত যে আপনার সন্তানের আসলে কি হবে। প্রত্যেকের জীবনই মূল্যবান, আমি বিশ্বাস করি আপনার ভালো থাকাটা জরুরি। ডিভোর্স যদি ভালো থাকার সমাধান হয় সেটা জরুরি, কিন্তু আপনার ভালো থাকা আরেকজনের দায়িত্বের জায়গার থেকে যদি আরেকজনের জীবনটা জবেও করা হয় তাহলে সেটা ভয়ানক রকমের অন্যায়, এবং সেই অন্যায়টা আপনি করছেন কিনা আজকের এই গল্পটা শোনার পরে সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। ছোট্ট একটা বিরতি, একটু পরে আবারও ফিরছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত জানাচ্ছি আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আমরা নাবিলার গল্প বলছি আজকে, এখানে নাবিলা জীবন গল্প বলার জন্য আছেন। নাবিলার কাছেই ফিরতে চাই প্রিয় শ্রোতা, আর নাবিলাকে দেখার জন্য আমার যে পার্সোনাল পেজটি আছে সেখানে আপনারা আসবেন। খুব অল্প সময়ের জন্য একটা ছবি আমরা পোস্ট করব, শি ইজ রিয়েলি বিউটিফুল, মাশাআল্লাহ, আল্লাহ তাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, kebria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং এই পেজটিতে আসলে আপনারা একটা পোস্ট দেখতে পাবেন, ওখানে আপনাদের জন্য একটা, সবার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আর গেলেই বুঝতে পারবেন। ওকে নাবিল, আমি সরি যে ব্রিদিং স্পেসটা আরো হয়তো লম্বা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা সময়ের অভাবের কারণেই আমি দিতে পারছি না, আমি আবারও কন্টিনিউ করতে চাই। তো মা এই ধরনের কথা পাশের রুম থেকে বলল, এরপরে ঘটনার সমাপ্তটা হলো কিভাবে, মানে আপনি কি করলেন, আপনি চলে আসলেন বাড়িতে নাকি এরকম ঘটনা র্যান্ডমই করত?
ঠিক ওই সময় আমার মনে হলো যে আমার মা আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, এর যে জঘন্য অনুভূতি আর কিছুই হতে পারে না। একজন মা তার সন্তানের পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, মানে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। আর আমার মাও চায় না এভাবে, আসলে কি করবে, সেও বাধ্য ছিল।
ডেফিনেটলি তার কি বলবো জানি না, আমি আপনিই মূল্যায়ন করুন আপনার মাকে, আপনার মাকে নেমে আসলে কোনো মন্তব্যই করতে চাই না। তো এর কারণে এরকম হলো যে আসলে একটা সময় আপনার যে মাকে যেভাবে অনুভব করতেন সেই জায়গাটা থেকে আপনি ধীরে ধীরে সরে আসলেন, মানে আপনি, আমি যেটা বুঝতে পারছি তখন গল্প শোনার পরে আপনার মনে হলো যে না, আপনার আসলে ওই আনন্দের জায়গাটুকু কোথাও নাই, না মার বাড়ি না বাবার বাড়ি।
তারপরে ওইখান থেকে চলে আসি, মানে খাওয়া দাওয়া করেই চলে আসি। বাট আমার ওই দিনটা, মানে দিনটা কি, আমার ওই মানে ওই কথাটা না আমার বারবার কানে আসছিল, যে আমার মা যে কথাটা বলল, একটাই ছেলে, এই কথাটা আমার বারবার মানে কয়েকদিন পর্যন্ত আমাকে এটা খুব বেশি পেইন দিছে।
আপনি আপনার মাকে গিয়ে বলেননি যে তুমি কথাটা কেন বললে?
না, একদমই না।
কিছু কিছু জিনিস আসলে চার্জ করার থাকে না, এটা বুঝিয়ে নিতে হয়।
আমি স্পিচলেস ছিলাম যে আমি আমার মাকে কিভাবে এই কথাটা বলবো, কিভাবে আমি জিজ্ঞেস করবো এটা। তারপর যখন বেড়াতে যেত, আমি কখনো বেড়াতে যেতে পারতাম না, শুধু একটাই জায়গা ছিল আমার, যে আমার বড় খালার বাসা পার্শ্ববর্তী গ্রাম, আর হচ্ছে আমার নানুর বাবার বাড়ি, ওইখানের লোকগুলো আমাকে ভালোবাসত অনেক, এই দুইটা জায়গায়।
আপনি যে নানু বাড়িতে থাকতেন, ওখানে কি আপনাকে, আপনি যেটা বারবার বলছিলেন যে খুব হাই কোয়ালিটি মেইড যেটাকে বলা হয়, মানে মেইড অনেকে বুঝবেন না, সোজা কথা যদি বলি কাজের বুয়া, এই জায়গাটা থেকে মানে আপনার কি, আপনাকে কি ওই ধরনের ট্রিটই করা হতো? লাইক
আপনাকে ওই ধরনের ট্রিট করা হতো না আমাকে, আমি ছিলাম কিন্তু একটা বাচ্চা মেয়েকে যে ধরনের আদর স্নেহ যত্ন দিয়ে বড় করতে হয় বা বড় হয় ফ্যামিলি থেকে, বা তার চাহিদাগুলো পূরণ করা হয় যে যা চায় যতটুকু পারে যে যা পারে, আমি ওইটা কখনো পাইনি। আর আমার কাছে খুব খারাপ লাগতো যখন হচ্ছে আমাকে কেউ বলতো যে আমার মায়ের নাম ধরে বলতো যে ওর হচ্ছে আগের সংসারের মেয়ে, বা হচ্ছে সবাই তো জানতো, আত্মীয় স্বজন সবাই তো জানে এটা, যে আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে অ্যান্ড আমি আমার নানু বাসায় থাকি, এটা সবাই জানত। আর আরেকটা বিষয়, আমি বেড়াতেও যেতে পারতাম না খুব বেশি, আমাকে নিয়ে আমার মানে আমার ফ্যামিলি বলতো আমার নানু বাড়ি আর কি, তারাও খুব লজ্জায় পড়ে যেত, যার কারণে আমি সব জায়গায় যেতেও পারতাম না। আর আমি গেলে মন ভালো, একটা মানুষ মানে বেড়াতে যায় বা ঘুরতে যায় হচ্ছে মন ভালো রাখার জন্য, বা হচ্ছে ওইখানে গিয়ে তার মন ভালো হয়, আমি ওইটা কখনো ফিল করতাম না। আমার কাছে আমি খুব মানে আমি খুব বেশি কষ্ট পাই এগুলাতে, আমি কোথাও গেলে সবাই আমাকে অন্য চোখে দেখত, যে ওর হচ্ছে নানা বাড়িতে থাকে বাবা মা নাই এইরকম চোখে দেখত, মানে খুব হেয় করত আমাকে। তারপরে আমার বাবা আমার খোঁজ নেয় যখন আমার এসএসসি পরীক্ষা চলছিল তখন, তো শেষ হওয়ার পর আমার বাবা আসে, আসার পর আমাকে বলে যে চলে যাওয়ার জন্য। অ্যান্ড আমার মামির কাছ থেকে, আসলে আমি চলে যেতে চাইনি কিন্তু আমার মামির কাছ থেকে হচ্ছে আমি খুব ইয়া পাই, লাইক আমার মামার যতদিন না বিয়ে করছে ততদিন পর্যন্ত ঠিক ছিলাম, মানে তাও ভালোভাবে ছিলাম, মামি যখন আসে তখন থেকে হচ্ছে আমার মানে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা সবকিছুই, জ্বর হলেও আমাকে সহজে ডাক্তার দেখানো হতো না। আমার মামি আমাকে মানে আমার মামি আসার পর থেকে আমি ঠিক করে ঈদের সময়ও জামা কাপড় পেতাম না, আমি আমার মামি যখন হচ্ছে এক বছর পার হয়ে যায় মানে তখন সে হচ্ছে পুরো আয়ত্ত নিয়ে নেয় তার
পুরো বাড়িটাই, মানে কন্ট্রোলে নেয়।
হ্যাঁ, বাড়ি বলতে আমাদের মানে নানুর যে ফ্যামিলিটা ওইটা।
ওকে,
তো আমার মামি হচ্ছে মানে খাওয়া দাওয়া সবকিছু মানে ওনার, উনি যখন চাইবে তখন, না হলে নাই। আর আমার নানু আমার মামির উপর কথা বলতে পারত না। আমি যখন মানে যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমার চাচাতো মামি মানে আমি তো বিকালে আসতাম স্কুল শেষ করে, বিকালে আসতাম তখন হচ্ছে আমি যখন বিকালে আসার পর যখন খেতে বসতাম তখন হচ্ছে দেখা যাচ্ছে এটা নাই ওইটা নাই, জাস্ট ভাত আছে ডাল আছে এইটুকুই, মানে সবাই যেটা খেত আমি সেটা কখনোই পেতাম না। অ্যান্ড আমার নানু এটার জন্য খুব কান্না করত, মানে উনি তো দেখতে পেত আমাকে খাবারটা আমার নানুই দিত বেড়ে দিত, কিন্তু যখন দেখতে পেত যে খাবার মানে প্রোফাইলে যে সবাই যে খাবারটা খাচ্ছে ওইটা আমি পাচ্ছি না, আমি এটা পাই না, নট ইভেন টিফিন, আমাকে আমি টিফিনও নিতে পারতাম না খুব বেশি, সকালে খেয়ে যেতাম কিছু আর বিকালে এসে ওইগুলোই খেতাম আমি। তো সেটা ছিল আমার চাচা, তো মানে সবাই যখন একসাথে ছিল, আমার দুই নানা যখন একসাথে ছিল তখন, পর আমার মামি আসার পরে এক বছর পরে হচ্ছে মানে সবাই আলাদা হয়ে যায়, তখন আমি এই প্রবলেমটা ফেস করি, এটাই হয় আমার সাথে। তো আমি মানে আমি কখনোই মানে সবাই বেড়াতে যাচ্ছে আমি থেকে যাচ্ছি, বা আমি যাচ্ছি ওইখানে আমি ভালো থাকছি না, সবাই ভালো আছে, সবাই সবার সাথে কথা বলছে বলতেছে, কিন্তু আমার সাথে দেখা যায় কি মানে ভালো আছে কিনা এটাই জিজ্ঞেস করে, আর কিছুই না। আমি কি করতেছি, পড়ালেখা করতেছি, কেউ আমাকে কেউ কখনো ভালোভাবে জড়িয়ে ধরত না, কোন রিলেটিভ কোন মানে কেউ না। একটা বাচ্চা গেলে যেরকম আদর পায়, যেরকম একটা কেয়ার পায়, আমি কখনো রিলেটিভের কাছ থেকেও পাইনি, আমার নানু বাড়ি থেকেও পাইনি। তো তখন হচ্ছে আমার মামি মানে আমার মামির বাবার বাড়িতেও কখনো আমি যেতাম না, আমার মামিও বলতো না কখনো, কিন্তু ননদ বলুক বা হচ্ছে মানুষে থাকে না ননদ যে বিয়েতে থাকে বাসে থাকে, ওইভাবেও মানে দেখতে পারত চাইলে উনি আমাকে, যে নিজের বাবা বাড়ি যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে বা আমাকে ওইভাবে ট্রিট করতে পারত, কিন্তু কখনো এটা করেনি। আমি হচ্ছি মানে তার কি বলে ননসের মেয়ে মেবি এরকম কিছু। তারপরে কখনো মানে আমি জাস্ট বিয়ের সময় যাই, আমার মামার বিয়ের সময় যাই, এরপরে কখনো যাইনি। আর আমার মামি আমার সাথে ভালোভাবে কথাও বলতে চাইতো না। তারপরে আর আমি কিছু করি না করি সবকিছুই মানে কি খাচ্ছি না খাচ্ছি, আমাকে পাশের বাড়িও যেতে দিত না, এটাও আমার মামার কাছে খুব বাজে ভাবে বলে দিত। আমি পাশের বাড়ি গেছি, আড্ডা দিচ্ছি, মেয়েদের সাথে মিশছি, এটাও তারা পছন্দ করত না। আমার নানু বাড়িতে আমি কোনো মেয়েদের সাথেও মিশতে পারতাম না,
আচ্ছা
এক ঘরে হয়ে থাকতাম, ইভেন টিভিও দেখতে পারতাম না ভালোভাবে, পড়তেও পারতাম না, কোনো কিছুই হচ্ছিল না আমার। তারপরে ক্লাস টেনে শেষ পরে বাবা আসে, আসার পর আমাকে নিয়ে যায়, যাওয়ার সময় হচ্ছে খুব বেশি মানে আমার মনে হচ্ছিল আমি ভালো থাকবো। তারপরে আমি যাই,
নিয়ে যায় বলতে কি নিয়ে যায়, বাবা এসে নিয়ে যায় নাকি বাবা লোক
পাঠায়? না বাবা এসে নিয়ে যায় না, আমি একাই যাই, কারণ আমাকে কেউ এসে নিয়ে যাবে বা এরকম আমার মানে প্রত্যাশাও ছিল না।
আচ্ছা,
আমি জানতাম ততদিন আমি বুঝে গেছি যে আমার সাথে বা আমি কতটুকু পাবো। তারপরে যাই আমি ওইখানে, যাওয়ার পরে খুব নরমাল থাকে সবাই, মনে হয় যেন আমি এর আগে কয়েকদিন আগে আসছি, কারো কোনো কেয়ার বা হচ্ছে জিজ্ঞাসা করা কিছুই থাকে না। তখন হচ্ছে আমাদের যে পুরাতন যে বাড়ি থাকে ওইটা ভেঙে নতুন বাড়ি আবার করতেছে ওইখানেই, তো আমরা আমার চাচার বাসায় মানে ঘরে থাকি, ওইখানে থাকার কারণে ওইখানে আবার আমার চাচির সাথে হচ্ছে আমার মানে আমাকে আদর করত মোটামুটি, এটা আবার আমার যে স্টেপ মাদার উনি আবার পছন্দ করত না। তো ওইখানে ছিলাম, অ্যান্ড বাবার সামনে উনি আমার সাথে কথা বলতো না, আমার স্টেপ মাদার আমার সাথে কথা বলতো না, অ্যান্ড আমি হাতের কাছে যে কাজটাই পেতাম আমি করে ফেলতাম, আমি চাইতাম যে আমি একটু ভালো থাকি, এটাই এবার আমার যে কোনো ভাবেই হোক আমি চাই, আমি চাই যে সে আমাকে নিয়ে একটু ভালো কথা বলুক।
আচ্ছা,
আমি চাইতাম এটা, আমি চাই তাকে একটু হেল্প করতে যাতে সে আমার বিষয়ে পজিটিভ হয়, সে আমাকে যাতে গ্রহণ করে নিতে পারে। তারপরে না এগুলো কিছুই হয়নি, আমি তখন মানে তখন কিছুই হয়নি, পরে আবার যখন বাসায় উঠে যাব মাঝখানে আমার একদিন প্রচন্ড মাথা ব্যথা করে, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আমার চাচার যে রুম ছিল একটু কর্নারে ওই রুমের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু গড়াগড়ি করি, আমার বাবা বা হচ্ছে আমার মানে বাবার বাড়ির কেউ আমাকে একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই যে কি হয়েছে তোমার,
এই অবস্থা দেখেও জিজ্ঞেস করেনি,
এই অবস্থা দেখেও জিজ্ঞেস করে নাই, মাথা ব্যথা করছে শেষ। এটা আমার প্রায় হতো, আমার হচ্ছে বাত জ্বর ছিল ছোট থেকে, আবার মাথায় প্রবলেম ছিল, এখনো মাথায় প্রবলেম আছে চোখে মাথায়। তো আমি সারাদিন গড়াগড়ি করার পর, আর মাথা ব্যথা করলে যে কতটা প্রবলেম হয় যাদের হয়
তারা জানে,
তারা জানে। আমি সারাটা দিন আমার মাথা ব্যথা করছে, এমন না যে অল্প কিছুক্ষণ ছিল। পরে আমি বাধ্য হয়ে যখন হচ্ছে চিৎকার করা শুরু করি, তখন হচ্ছে আমাকে একটা মেডিসিন এনে দেওয়া হয়।
আচ্ছা,
তাও বিকালে। এতটা মাথা ব্যথার পরে অন্য কেউ হলে আমার মনে হয় সাথে সাথে হসপিটাল অথবা ডক্টরের কাছে নিয়ে যেত। আমাকে জাস্ট একটা মেডিসিন দেয় যেটা খেয়ে আমার কিছু হয়নি। অনেক কষ্টে আমার মাথা ব্যথা যায়। আর আমার মানে মাথা ব্যথার সাথে সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যে আমি কোথায় এসে পড়ছি, এখানে তো আমার কেউ নাই। তখন আমি মানে ওই ওই দিন চলে যায়। চলে যাওয়ার পরে আমার মানে একটা সময় দেখা যায় কয়েকদিন পরে আমার পিরিয়ড হয় ওইখানে। পিরিয়ড হওয়ার পর আমি কাকে বলবো কিছুই বুঝতে পারছি না। আমার চাচিকে বললাম, সেও বলতে চাচ্ছে না কাউকে।
মানে আপনি কি জানতেন বিষয়টা যে এটা মেয়েদের এটা খুব ন্যাচারাল একটা বিষয়, এরকম কিছু জানতেন নাকি ভেবাচাকা খেয়ে যাওয়ার মতো অবস্থা?
না, তখন না, তখন আমার ফার্স্ট টাইম ছিল না। আমার ফার্স্ট মানে ফার্স্ট পিরিয়ড ছিল আমার নানু বাড়িতে।
ওকে, তার মানে কিছুটা হলেও আপনি ইনফর্ম মানে বিষয়টা কিভাবে ম্যানেজ করতে হয়। ওকে,
তখন হচ্ছে আমার আমি তখন জাস্ট আমার জামা কাপড় নিয়ে গেছি, আর কিছুই না। এন্ড আমাকে রুম বাসা থেকে বের হতে দিত না, বের হতে পারতাম না। তখন আমার প্যাডের জন্য তো অবশ্যই কাউকে না কাউকে পাঠাতে হবে বা আমার বের হতে হবে। তখন আমি আমার চাচিকে বলি প্রায়, আর আমার পিরিয়ডের সময় খুব বেশি পেটে ব্যথা করে।
আচ্ছা,
ওই টাইমটাতে হচ্ছে আমার আমি মানে প্যাড পাচ্ছিলাম না কারো কাছেই। চাচিকে বললাম, সেও হচ্ছে বলতেছে যে কিভাবে বলবো কাউকে। পরে আমি গিয়ে ডিরেক্টলি আমার বাবাকে বলি।
ওকে, মানে বাবার সাথে তো আপনি এতটা ইজি ছিল না?
ছিলাম না,
বাধ্য হয়ে বলা।
বাধ্য হয়ে মানে আমার পেটে ব্যথায় আর হচ্ছে আমি না পেরে বাধ্য হয়ে গিয়ে আমি বলি। তারপর আমার বাবা আমাকে প্যাড এনে দেয়। ওইটা আমার জন্য বেস্ট একটা মেমোরি ছিল, এন্ড আমি এটা কখনো ভুলতে পারবো না।
বেস্ট কেন বলছেন?
কারণ এটা সচরাচর হয় না মেয়েদের সাথে, তাদের বাবা তাদের জন্য এইরকম প্যাড নিয়ে আসবে।
আচ্ছা, এই জায়গাটায় আমার কিছু বলার আছে। আমার মনে হয় যে তুমি সুযোগ পেয়েছি জীবনে, আমার মনে হয় এটা এবার একটু বলা উচিত, কারণ আমি নিজেও বাবা হয়েছি। আমার একটা মেয়ে আছে যার বয়স 11 মাস। আমার মেয়ের অনেক কাজ আমি নিজে হাতে করি, আলহামদুলিল্লাহ। ইটস দ্য বেস্ট গিফট ফর মাই লাইফ। স্টিল আমি মনে করি যে আল্লাহ আমাকে সবচেয়ে বেস্ট সম্পদটা দিয়েছেন, কারণ আমি যখন বাসায় যাই সারাদিন কাজ করি, আমার মেয়েরা যখন দৌড়ে আমার দিকে আসে, আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এর চেয়ে বড় কিছু নাই, সেটা বড় কথা না, সেটা প্রত্যেকের জায়গা থেকে ভিন্ন ভিন্ন। কিন্তু এই যে একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আমরা বললাম, পিরিয়ড নিয়ে কথা বলা যায় না, এবং আমাদের সমাজে মনে করা হয় এটা একটা বিশাল ট্যাবু, মনে করা হয় এটা নিয়ে কথা বললে এটা একটা অসভ্যতা এবং এটা একটা অন্যায়। আচ্ছা রে ভাই, আমি বুঝি না, মানে একদম এভাবেই স্ল্যাং ওয়ার্ড করেই উচ্চারণ করছি, হাগুমুতু যেরকম একটা ন্যাচারাল বিষয় আমাদের জীবনে, সেরকম এটা একটা ন্যাচারাল খুবই প্রকৃতিগত বিষয়। এই বিষয়টা নিয়ে কথা বলতে সমস্যাটা কোথায়? এর মধ্যে সেক্সুয়ালি অ্যারাউজ হওয়ার মতো বিষয়টা কোথায়? মানে আমরা বাঙালিরা উইথ ডিউ রেসপেক্ট, কোন বিষয়টা সেক্সুয়াল, কোন বিষয়টা মানুষের জৈবিক, কিংবা কোন বিষয়টা খুব প্রয়োজন মতো? আমাদের ধর্মেও তো বিষয়টা নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং খুব ডেসপারেটলি খুব সুন্দর করে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা খুব সুন্দর করে বলা হয়েছে, এবং সেটা নিয়ে অনেক বড় বড় মাওলানা খুব সুন্দর করে এটা নিয়ে আলোচনা করেন। আমি তাদের সবার প্রতি সম্মান রেখে বলছি। তাহলে এই যে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা যে একটা মেয়ের এই এই সময়টা আসলে সেটা বাবার সঙ্গে কথা বলা যাবে না, কিংবা সেটা বাবার কাছ থেকে দূরত্বে রাখতে হবে, কিংবা যদি বলে যে মার সঙ্গে কথা বলতেও সে হেজিটেট ফিল করে, কিংবা যদি বলে ডিসপেন্সারিতে গিয়ে সে যে একটা প্যাড কিনবে যে আমাকে একটা আমার দুটো প্যাড দেন, এবং যে তাকে বিক্রি করছে বা সে যে কিনছে তারও যে বিব্রত হতে হবে, কেন? এটা এটা কি আসলেই এরকম কোন বিব্রত হওয়ার মতো বিষয় নাকি আমাদের পারসেপশন, আমরা ছোটবেলা থেকে যেভাবে আমাদেরকে মানে আমাদের পরিবেশ গঠন করেছে, সমাজ গঠন করেছে, সেভাবে আমরা উইদাউট এনি কোশ্চেন সবকিছু মেনে নিব? এটা তো একটা ডেইলি লাইফ না, এটা এটা একটা একটা মেয়ের কি বলা যেতে পারে মানে প্রকৃতিগত একটা বিষয়, এবং এটা নিয়ে এতটা শাই ফিল করার তো কিছু নাই, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। কিন্তু এটা আমাদের সামাজিক রিয়েলিটি, এবং অত্যন্ত আমি বলবো যে আনন্দের বিষয় হচ্ছে যে এই এই ট্যাবুগুলো এখন খুব লজিক্যাল ওয়েতে ব্রেক করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে আপনি প্যাডের কথা বললেন, যারা বিজ্ঞাপন করে এই প্যাডের, তারা খুব চমৎকার একটা ভূমিকা রেখেছে। আমি দেখেছিলাম কিছুদিন আগে এরকম একটা বিজ্ঞাপন আমি দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল। সেটাও খুব ব্রোকেন ফ্যামিলি নিয়ে বিজ্ঞাপনটা হয়েছে এবং মেয়েটা তার বাবার সাথে সবকিছু শেয়ার করে, কিন্তু এই টাইমটা সে শেয়ার করতে পারছে না। পরবর্তী দিকে দেখলাম যে বাবাই এই জিনিসটা বাজার থেকে কিনে এসে মেয়েটাকে দিচ্ছে। আপনি যখন বললেন যে এটা একটা বেস্ট মেমোরি আপনার জন্য, যে আপনি যদিও বলতে বাধ্য হয়েছেন বাবা নিজে হাতে নিয়ে এসে দিয়েছে, আপনি ভালো ফিল করেছেন নিশ্চয়ই, যে কারণে আপনি বলছেন বেস্ট মেমোরি। তো দেখুন, এটা আসলে ওরকম কোনো কিছু না, এটা একটা পরিধেয় বস্ত্র এনে দেওয়ার মতোই, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু হ্যাঁ, আমি বললাম বলেই যে কালকে রাতারাতি অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে বিষয়টা এরকম না, কারণ যে বাবা তার মেয়ের সাথে এতটা ইজি না, কিংবা যে বাবা তার মেয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কোনোদিন কথা বলেনি, সে কালকে গিয়ে এটা পরিবর্তন হয়ে গেলে বরং সেটা আরো বেমানান লাগবে, চোখে লাগবে। কিন্তু এটা নিয়ে যে আসলে খুব উচ্চবাচ্য করার মতো, এটা নিয়ে কথা বলা যায় না, এটা নিয়ে একদম চুপচাপ থাকতে হবে, সেই নানিদাদের আমলের যে সংস্কৃতিটা, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান রেখেই বলছি তাদের প্রতি, ওইটার এই যুগে আসলে কোনো লজিক নাই। হ্যাঁ, এবং প্রয়োজনটা এখানে অনেক বড়, প্রয়োজনটা খুবই অনেক বড়। মজার বিষয় হচ্ছে যে এরকম একটা বিজ্ঞাপনে দেখেছিলাম এরকম, যে এই কটা দিন তো ঘরে থাকলেই হয়, মেয়েকে বলছে ঘরের মধ্যে থাকো, স্কুলে যেও না, পড়াশোনা করো না, অফিসে যেও না, কিন্তু সেই দিন কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এই কটা দিন ঘরে থাকার মতো দিন কিন্তু না। হ্যাঁ, তো আমার মনে হয় এই বিষয়গুলোকে খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি নেয়া, এবং আমি যত জানি জাতিসংঘ থেকে এটার জন্য একটা পার্টিকুলার ডে ঘোষণা করা হয়েছে, একটা বিশেষ দিবস, যাতে করে মেয়েরা প্রপার ওয়েতে হাইজিনটা পায়, ট্রিটমেন্টটা পায়, সেটা নিয়ে ডিসকাস করা। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখাটা খুব জরুরি, মনে রাখাটা অবশ্যই প্রয়োজন। আমরা যেটাকে ট্যাবু মনে করি, আমরা যেটাকে অন্যায় মনে করি, যেটা আমরা ইভেন শুধু এটা না, যে কোনো শিক্ষায় আমি মনে করি, মাফ করবেন আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, যে কোনো শিক্ষায় আপনি সমাজ থেকে গ্রহণ করছেন, সোসাইটি অনেক বড় একটা গাইডেন্স আমাদের জায়গা থেকে, কিন্তু সোসাইটি চেঞ্জ হয় আমাদের দ্বারাই। সেই প্রত্যেকটা জিনিস বিনা প্রশ্নে, বিনা বাক্য ব্যয়ে নিজের জীবনের জন্য মেনে নেয়া আদৌ প্রয়োজন আছে কিনা, সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় প্রশ্ন করা উচিত, সেটা যে কোনো বিষয়ে। হ্যাঁ, আমি সমাজের বাইরে গিয়ে বসবাস করব না, কিন্তু সমাজ আমাকে যা শেখাচ্ছে প্রত্যেকটা বিষয়ে যদি আমি মুখ বন্ধ করে মেনে নিই, তাহলে সমাজে চেঞ্জ আসবে কিভাবে? ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ফিরব ঠিক রাত 12টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে আজকে আছেন নাবিলা। নাবিলার বয়স হচ্ছে 21, আমি যদি ভুল না করে থাকি নাবিলা, রাইট? 21 বছরের নাবিলা 21 বছরের জীবন গল্প এখানে সে উপস্থাপন করছে। তো বাবা আপনাকে এরকম একটা খুব সুন্দর একটা মেমোরি আপনাকে উপহার দিয়েছে, আপনি যেটা বলতে চাচ্ছেন, তো তারপর কি হলো?
ওই সময়টাতে আমার তো আশেপাশে কাউকে আপন মনে হচ্ছিল না, নট ইভেন মাই ফাদার। আমার বাবাকেও তো আমার আপন মনে হচ্ছিল না তখন। আর পিরিয়ডের সময় মেয়েদের খুব মেন্টালি একটা সাপোর্ট প্রয়োজন হয়।
100% ট্রু।
আমাদের বাড়িটা ভেঙে ফেলছিল, সবকিছু মিলে ওই আশেপাশের অনেক মানুষ ছিল, সবকিছু মিলে আমি খুব বাজে একটা ইয়ার মধ্যে পড়ি। ওইখান থেকে হচ্ছে তারপরের দিন আমার আবার মাথা ব্যথা করে, কন্টিনিউসলি আমার মাথা ব্যথা করে, কিন্তু ওই দিন আমি কোনো রেসপন্স পাইনি কারো কাছ থেকে। ওই দিন আমি এইভাবে কান্না করি, আর এইভাবেই আমার আমি যখন উনি বুঝতে পারলো যে আমার স্টেপ মাদার যখন বুঝতে পারলো যে আমি উনি আমাকে যেভাবেই চাই ওইভাবেই হচ্ছে ইউজ করতে পারবে। আমার মাথা ব্যথা করছিল, উনি হচ্ছে আমাকে হঠাৎ করে ডেকে তুলে, মানে আমি কাজের মেয়ে ছিল, কিন্তু ওকে হচ্ছে বলছে যে চলে যাও। তখন হচ্ছে উনি আমাকে মানে অনেকগুলা কি বলে কাপড় দিয়ে বসিয়ে দেয়।
ওই সময়টাতে,
ওই সময় আমার মাথা ব্যথার সময়।
আচ্ছা,
তারপরে আমি ওইখানে আমার মাথা ব্যথা নিয়ে আমি কাজটা করছি, এন্ড আমার বাবা এটা জানার পরেও বললো ভালো করছো, কাজ করা তো ভালো। তখন আমি বুঝতে পারলাম যে আমার বাবা আমাকে সাপোর্ট কোনোভাবেই দিচ্ছে না বা দিবে না।
ওকে,
তো আমার হচ্ছে তখন আমার দাদুর অবস্থা খুব খারাপ, আর আমি তখন
না, কিন্তু বাবা কি আমি জানি জিনিসটা করেনি, তারপর ওই প্রশ্নটা করছি এই কারণে যে বাবা এখানে একটা ভূমিকা রাখতে পারত। একটা হচ্ছে যে আপনাকে যদি সরাসরি মানে প্রথম দিনই যদি চার্জ করে তার ওয়াইফকে যে ও তো মাথা ব্যথা করছে, তুমি ওকে কাপড় কেন ধুতে দিয়েছ, তাহলে একটা বিরাট হোস্টেলটি সম্পর্ক গ্রো করবে আপনার বাবা এবং আপনার কি বলে সৎমায়ের মধ্যে, সেটা হয়তো বাবা খুব টেকনিক্যালি অ্যাভয়েড করতে পারত। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে না, বাবা হয়তো সরাসরি গিয়ে আপনাকে ওই জিনিসটা করতে পারবে না, তার ওয়াইফকে সে চার্জ করতে পারবে না, কিন্তু তাহলে কি করতে পারতো, লাইক আপনাকে অ্যাপোলজি করতে পারতো এক ধরনের, যে মা তুমি নতুন আসছো এখানে, একটু মানায় নিতে হবে, তুমি একটু কষ্ট হবে তোমার, এবং হোয়াট এভার ইউ ফেস একটু মানায় নেওয়ার চেষ্টা করো, ধীরে ধীরে তোমার যখন এখানে একটা প্রপার রাইট প্রতিষ্ঠিত হবে তখন স্পিক আউট করার সুযোগ আছে, এখনই তুমি কোনো কিছু করতে চাও না, এরকম কোন কথাবার্তা কি আপনার সাথে কখনো বলতো, আপনাকে বোঝাতো?
না, আমাকে কখনো এই ধরনের কথা বলতো না।
আচ্ছা,
কখনোই বলতো না।
আপনি তখন কোন ক্লাসে পড়েন?
না, যে আমি এসএসসি দিয়ে ফেলছি তখন।
এসএসসি দিয়ে ফেলেছেন? ওকে, ফাইন। তারপর
তখন মানে আমার বাবা আবার আমার স্টেপ মাদারকে ভয় পেতো না, যে ভয় পেয়ে এগুলো বলছে না।
আচ্ছা, ওকে।
সে ওনার গায়ে হাত তুলছিল।
আপনার সামনেই?
আমার সামনে না, আমি শুনেছি।
ওকে, না হাত তোলা মানেই যে আসলে ভয় পায় না, বিষয়টা আসলে এরকম না।
না, মানে ভয় না পেয়ে, ভয় পেয়ে হচ্ছে কিছু চুপ করে থাকা, এটা অবশ্যই আমার বাবা
মানে আপনার মুভমেন্ট থেকে মনে হতো যে না খুব ভয় পায় না বা এরকম ভয় পায় না। ওকে,
তারপরে আমি আমার কলেজে ভর্তি, সেটা নিয়েও মানে আমাকে ভর্তি করবে না, কিন্তু আমার ফ্যামিলি হচ্ছে মানে পুরো কুমিল্লার মানে যে এলাকা উপজেলা যেটা, ওই উপজেলার নাম মানে খুব ভালো নাম আছে আমার বাড়ির।
বাড়ির খুব নাম আছে? মানে আপনার বাবার বাড়ির কথা বলছেন নাকি আপনার মায়ের বাড়ির কথা বলছেন?
বাবার বাড়ির কথা।
বাবার বাড়ি, ওকে।
খুব ভালো নামে আছে।
আচ্ছা,
মানে রাজনীতিবিদ, উকিল, ইঞ্জিনিয়ার,
সবকিছু আছে
বাড়িতে, সব আছে।
আপনার বাবা এখন কি শিক্ষক ছিল?
হ্যাঁ, আমার বাবা শিক্ষক, আমার দুই জ্যাঠা ওনারাও শিক্ষক।
আচ্ছা, স্কুল টিচার?
স্কুল টিচার।
ওকে, ফাইন। তারপর?
তারপরে মানে ওই ফ্যামিলি থেকে যে আমাকে কলেজে গিয়ে আমার পড়ালেখা বন্ধের প্রশ্ন উঠবে আমি কখনো চিন্তাও করিনি, কিন্তু এটা উঠেছে, আমাকে পড়ালেখা করাবে না আর ভর্তি করবে না। আমার তো আমার কথা হচ্ছে এনি হাও আমাকে পড়তে হবে, কারণ আমি তখন বুঝে গেছি যে পড়ালেখা ছাড়া আমার কিছু নাই। তখন হচ্ছে আমি অনেক ধরনের মানে কান্নাকাটি করতাম, আমি ভর্তি হব, তারপরে আমার বাবাকে আমার চাচারা দুই একজন বুঝাতো ভর্তি করার জন্য, ওইভাবেও বুঝাতো না, মানে ওইখানে আমি কোনো ধরনের সাপোর্ট পাইনি যে একটা মানুষ আমাকে প্রপারলি সাপোর্ট করতেছে, এ টু জেড সাপোর্ট করতেছে, কেউ করে নাই। আর আমার যে স্টেপ মাদার উনি হচ্ছে খুব বাজে বাজে বিহেভ করে,
স্ল্যাং ইউজ করতো বা এরকম কোনো কিছু?
না, স্ল্যাং ইউজ করতো কিনা আমি জানি না, তবে খুব মানে রেগে গিয়ে কথা বলতো, যারা আমার সাথে কথা বলতে আসতো তাদের সাথে
বদরাগি যেটাকে বলে,
রেগে কথা বলতো, মানে ওদেরকে খুব বেশি ইয়া করতো, ইনসাল্ট করে কথা বলতো। তো এই জন্য কেউ আমার সাথে কথা বলতে সাহস পেত না, কেউ আমার সাথে কথা বলতো না, আমি প্রায় এক ঘরে হয়ে পড়ছিলাম। আর কয়েকদিন পরেই হচ্ছে তাও অনেক কষ্টে, অনেক কষ্ট করে আমি হচ্ছে কলেজে ভর্তি হই।
আচ্ছা, তো বিষয়টা এরকম ছিল যে আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এরকম কোনো কিছু?
তাও না, ওই সময় বিয়েও না।
তাহলে পড়াশোনা বন্ধ করে দিবে?
আমি জানি না কেন এটা করেছে।
ওকে, তারপর?
চেয়েছিল হয়তো বা ঘরে থাকি, ওই যে ওনার সাথেই থাকি, কাজ করি ওনার সাথে, এগুলাই। তারপরে আমি যখন ভর্তি হলাম তখন আমার বাবা চলে যায়।
চলে যায় বলতে?
দেশের বাহিরে।
আচ্ছা,
তো তার কয়েকদিন আগেই মানে অনেক মানে ওই যে আমার স্টেপ মাদারের সাথে অনেক ধরনের ঝামেলা হওয়ার পর ওনার সাথে আমার কথা বলতে মানে কথা বলায় দেয়।
কথা বলিয়ে দেয় বলতে?
বলতে বাবার সাথে অনেক ঝামেলা হওয়ার পরে বাবা বলে যে আমার মেয়ের সাথে যদি কথা না বলো তাহলে মানে এমন কিছু বলে, আমি জানি না কি ঝগড়া হয়েছিল।
আচ্ছা, মানে বিষয়টা হয়েছিল যে আচ্ছা আপনার এবং আপনার সৎমায়ের মধ্যে একটা ঝামেলা ছিল, দূরত্ব ছিল, আপনারা দুজন কথা বলতেন না।
আমি কথা বলতে চাইতাম কিন্তু উনি আমার সাথে
কথা বলতো না, তাই এক পর্যায়ে বাবাকে আপনি বিষয়টা বলেন।
বাবা তো দেখছিল সবকিছুই।
আচ্ছা, তারপর আপনি আপনার মা এক পর্যায়ে আপনার সঙ্গে কথা বলে? ওকে, ঠিক আছে,
তাও কথা বলতে কি মানে কেমন ভাবে বিহেভ করতে জানি, মানে পরে আমার কথা বলার পর আমার মনে হয়েছে যে কথা না বলাটাই ভালো ছিল। এইভাবে আমাকে ট্রিট করত উনি। তারপর ওইখান বাবা চলে যায়, চলে যাওয়ার পরে হচ্ছে আমি বাবার সাথে মানে আমি আর হচ্ছে আমার স্টেপ মাদার অ্যান্ড আমার দুটো ভাই বোন আছে ছোট, ওরা সহ হচ্ছে ঢাকায় যাই। তখন তো আমরা কুমিল্লায়, তো ঢাকায় আসি। ঢাকায় আসার পর হচ্ছে আমার বড় জেঠু আবার ঢাকায় থাকে জেঠিমা সহ, তো ওনাদের বাসায় ছিলাম। সবাই মানে সব জায়গায় আমার আপন বলতে, পর বলতে, আমার বাবা মা বলতে, সবাই আমাকে কেমন চোখে জানি দেখত। তো ওইখানে এখানে আসার পরও আমি একটু একা একা থাকতাম, সবাই আড্ডা দিচ্ছে কথা বলছে কিন্তু আমি তাদের মাঝখানে নাই, কোনোভাবে আমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারতাম না। তারপর যখন বাবা চলে যায় আমি ফার্স্ট হচ্ছে আমার স্টেপ মাদার বাবার বাড়িতে যাই, তাও বাধ্য হয়ে উনি আমাকে নিয়ে যায়। এখন কোথায় ফেলে দিয়ে যাবে বাবা আবার যদি জানতে পারে, তুনে আমাকে নিয়ে যায়। ওইখানে গিয়ে হচ্ছে আমি মানে নিজেকে খুব অসহায় মনে হয় যে আমি ওনার বাসায় যাই ঠিকই কিন্তু ওইরকম ভাবে। আবার ওনার যে মানে আমার স্টেপ মাদার যে ভাইয়ের বউ ছিল উনি তো আমার মামি হয় সম্পর্কে, মামিই হবে, উনি খুব ভালো ছিল। মানে উনি হচ্ছে আমাকে ওইখানে গিয়ে আমার খাওয়া দাওয়ার কোনো ইয়া ছিল না, উনি আমাকে একমাত্র ইয়া যে মানে ওই টাইমটাতে খাওয়া দাওয়া বা আদার্স এগুলো। তারপর আমি ওইখানে গিয়ে হচ্ছে একদিন ছিলাম, থাকার পরে হচ্ছে আমি ওইখানে গিয়ে মনে করেন যে থাকা না একটু মিশে অন্য একটা জায়গায় গিয়ে অন্য মানুষদের সাথে, অনেকগুলো মানুষ আমাকে দেখতে আসছিল, আমার মনে হচ্ছিল যে আমি চিড়িয়াখানার কোন মানে পশু পাখি যে আমাকে দেখতে আসছে, অনেকগুলো মানুষ আমাকে দেখতে আসছিল। এটা আমার জন্য কখনোই ভালো হবে না, ভালো হয়নি। আমার নিজেকে খুব ছোট মনে হতো যে মানুষ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, মানে তারপরে হচ্ছে কানাঘুষা করতেছে, মানে একজন একজনকে বলতেছে যে ওর আগের গিয়ার মেয়ে, এগুলো বলতো। তো আমার কখনোই এগুলো ভালো লাগতো না। আমি তারপর ওইখানেই আমি কান্না করে দিয়েছিলাম। এটা কেউ আমি কান্না করলে আমি যতদিন পর্যন্ত কান্না করছি আমার বাবার সামনে আমি কান্না করি না কখনো, কারোর সামনে আমি কান্না করতাম না। তো ওইখান থেকে চলে আসি, চলে আসার পর হচ্ছে আমার দাদু মারা যায়। দাদু মারা যাওয়ার সময় হচ্ছে আমার আমার দাদু ছিল কাইন্ড অফ ছোটখাটো সাপোর্ট, যে আমার দাদু আছে, আমার বাড়ি, আমার দাদু আছে, আর বাকি সবাই তো আমি চিনিও না। আমার যে জেঠিমা চাচিমা ওনারাও তো আরেক ইয়ে থেকে আসছে। আমি একদিন টাইলসের মধ্যে নতুন ছিল তো পড়ে যাই, স্লিপ কেটে পড়ে যাই
ফ্লোরে।
হ্যাঁ, আমি চিৎকার দিয়ে উঠি, এত বেশি ব্যথা পাই, কিন্তু কেউ মানে একটু তাকায়ও নাই। আমি নিজে নিজে উঠি, তারপরে আবার রুমে চলে যাই, রুমে গিয়ে কান্না করি। আমার কাছে তখন ফোন ছিল না যে আমি আমার মায়ের সাথে কন্ট্যাক্ট করব, তখন আমার মায়ের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট নাই আমার। তারপরে এভাবেই চলতেছিল, হঠাৎ করে উনি আমার সাথে খুব ভালো হয়ে যায়।
আপনার এই সৎমা? ওকে,
খুব ভালো বলতে মানে নর্মালি কথা বলতো। আমি তো আমার তো তখন মনে হচ্ছিল যে আমি আকাশ মানে চাঁদ পেয়ে গেছি হাতে, যে আমার হ্যাপিনেস চলে আসছে। তারপর হঠাৎ করে উনি আমাকে একদিন বলে কি যে আমি তো কলেজে যাব, আমাকে বলে যে একটা সিম তোলার জন্য, সিম কার্ড। তো আমি আমি বোকার মতো ওই সিম কার্ডটা তুলে আনি। তুলে আনার পর উনি আমাকে আর কিছু বলেনি। তো আমার বাবা হচ্ছে আমার বাবার সাথে হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়ার কারণে পরে বাবা আমাকে জিজ্ঞেস করছিল, মানে আমার বাবাও কিন্তু তখন আমার সাথে কথা বলতো না রেগুলারলি ফোনে, অনেকদিন পর পর আমাকে ফোন দিয়ে যা জিজ্ঞেস করতো ভালো আছে কিনা, এইটুকুই, আর কোনো ধরনের কথা না, কোনো ধরনের কিছু না। অ্যান্ড আমি খাচ্ছি কিনা ঠিক মতো, আমার কেয়ার করছে কিনা, কিচ্ছু জিজ্ঞেস করতো না। তো আমি ওই দিন সিমটা এনে দেয়, এনে দেওয়ার পরে কিছুদিন পরে আমাকে বাবা ফোন দিয়ে বলে যে তুই নাকি কার সিম তুলছিস, ইয়ার মধ্যে ফেলে দেয় উনি। তা আমি বললাম যে এমনি এমনি উনি তো আমাকে বলছে এই সিমটা তোলার জন্য। তো আমার বাবা কথাটা বিশ্বাস করে, যদি বিশ্বাস না করতো তাহলে আমি অনেক প্রবলেমে পড়ে যেতাম তখন। আমার কথাটা বিশ্বাস করে, বিশ্বাস করার পরে এরপরে উনি হচ্ছে কিছুদিন পরে আমার মানে ওই সময় থেকে উনি আবার আমার সাথে কথা বলে অফ করে দেয় আমার বাবাকে এই কথাটা বলার পরে। তা আমি হচ্ছে যখন কলেজে যাই তখন হচ্ছে আমার নন একটা ফার্মেসি থেকে আমি একটা স্লিপিং পিল নিয়ে যাই, একটা না সরি দুইটা, দুটা পিল নিয়ে যাই। তো আমি স্লিপিং পিল খেলে তো মানুষ মারা যায় না, দুইটা স্লিপিং পিল খেলে মানুষ মারা যায় না, এটা আমি জানতাম তখন।
ওকে,
আমি চাইছিলাম যে আমি একটু মানে আমার ঘুম আসছিল না এই টেনশনের কারণে, আমার খারাপ লাগতো যে এগুলো আমার সাথে কেন হচ্ছে, আমি আমার নানু বাড়িতে ওইভাবে ভালোভাবে থাকতে পারিনি, আমি এখানেও এত প্রবলেম কেন ফেস করতেছি। তা আমি ভাবলাম যে হয়তো বা এই স্লিপিং পিলটা খেলে, তখন আমি এত কিছু বুঝতাম না, আমার মনে হয়েছে যে আমি স্লিপিং পিলটা খেলে আমি একটু কিছুক্ষণ ঘুমিয়ে আমার মনটা হয়তো বা একটু ভালো হবে, তখন আমার ধারণা এটা ছিল। তারপরে উনি ঠিক ওই দিনই আমাকে হচ্ছে এক গ্লাস দুধ দেয় হঠাৎ।
কে?
আমার স্টেপ মাদার।
ওকে,
হঠাৎ করে। তা আমি ওটাকে ভালোভাবে নিয়ে খেয়ে ফেলি, অ্যান্ড ওইটার সাথে কিন্তু আমি স্লিপিং পিলটাও খাই। খাওয়ার পরে হঠাৎ করে আমার খালাতো ভাই ফোন দেয় আমাকে, তারপর উনি এসে আমাকে এনে আমাকে দেয়। তারপরে হচ্ছে আমি বলি যে ভাইয়া আমি এমনি আমার খুব খারাপ লাগছিল, আমি একটা স্লিপিং পিল খাইছি, আমি জানি না আমার আমার ঘুম আসতেছে অনেক, কালকে আপনি কালকে ফোন দিয়েন আমি কালকে কথা বলবো। আমিও বলে ফেলছি কথাটা, মানে তখনকার হচ্ছে স্লিপিং পিল আমার কাছে হচ্ছে ট্রেন্ডি ছিল, মানে ট্রেন্ডি বলতে খুব বললে অনেক ইয়ে হয়ে যাবে।
আপনি কাকে বলেছেন? আমি আরেকবার রিপিট চাই, এটা
আমার খালাতো ভাইকে।
ওকে,
তারপরে হচ্ছে আমাকে যখন বলে তো আমার ভাই মনে করে যে অনেক ঝামেলা কিছু হয়ে গেছে,
কিছু একটা হয়েছে,
কিছু একটা হয়েছে। তো আমার ভাই হচ্ছে তাড়াতাড়ি আমার জ্যাঠাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ওর কি হয়েছে একটু দেখেন। পরে সবাই দেখি তিন চারজন মিলে আমার রুমে ঢুকলো, ঢুকার পর আমি হঠাৎ করে মানে ওই মাথা ঘুরে পড়ে যাই, আমার আর কিছু মনে নেই, কিন্তু সবাই তুলে দেয় যে আমি পয়জন খাইছি বা বিষ খাইছি যেটাকে বলে। এটার জন্য হচ্ছে আমার বাবার কাছে, আমার বাবাও তখন আমাকে খুব বেশি আরো বেশি হেট করা শুরু করে।
ওকে, যেহেতু বিব্রত করা একটা অবস্থায় পড়েছে আপনাকে নিয়ে।
হ্যাঁ, মানে আমি জানি না স্লিপিং পিল খেলে কেন আমাকে মানে এই ইয়াটা নিতে হবে।
জি,
আমাকে নিয়ে ওয়াশ করানো হয় হসপিটালে নিয়ে, কিন্তু আমার তো মনে হয় না, ডক্টর তো দেখলে বুঝতে পারবে যে আমি স্লিপিং পিল খাইছি,
রাইট?
তাহলে আমাকে কেন এখানে নিয়ে ওয়াশ করা হয় বা এইরকম কিছু। অ্যান্ড ওই দিনই আমাকে হচ্ছে উনি আমাকে এক গ্লাস দুধ দেয়, যদি আমি আমি শিওর না,
মানে আপনি ঘটনাটা বলছেন এটাতে আসলে হতেও পারে নাও
পারে, হতে পারে।
আচ্ছা, ওই দুধের ভিতরে কিছু থাকলেও থাকতে পারে নাও
পারে, থাকতে পারে।
আচ্ছা,
তারপরে আমি হচ্ছে দুই দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। তারপরে আমার মেছো জেঠি ওইখানে আমাকে মানে উনি এমন ভাবে ট্রিট করে কথা বলতো, আমাকে খুব ছোট করে কথা বলতো বলছিল। তা আমি আমার খুব মানে আমি খুব ফেড আপ হয়ে যাই সবকিছুর উপর। তা আমি ওনাকে বললাম আপনি আপনি আমার সাথে কেন এরকম বিহেভ করতেছেন, আপনার কারণেই তো আমার এই অবস্থা আজকে। তো উনি বলে যে কি অবস্থা, আমি বললাম যে মানে এটা আমি আমার নানু বাড়িতে শুনছিলাম যে আমার আম্মুর যে প্রবলেম গুলো ক্রিয়েট করতো সবকিছু হচ্ছে আমার মেজো জেঠি করে দিত, মানে শুধু আমার বাবা যে এটার জন্য দায়ী আমি সেটা বলবো না, সেটা আমি শুনেছি আমার নানু বাড়ি থেকে, উনিও কিছুটা দায়ী ছিল। তো আমার ওনার উপর তো স্বাভাবিক, আমার মায়ের মানে আমার মায়ের সাথে এরকম একটা অন্যায় করছে, ওনার উপর ক্ষোভ থাকাটা আমার মানে খুবই স্বাভাবিক। তারপরে আমি ওইখান থেকে চলে আসি, হসপিটাল থেকে চলে আসি, এরপর থেকে উনি আমার সাথে আর কথা বলতো না, আমিও কথা বলতাম না। এক্ষেত্রে আমার আর কেউ নাই বাড়িতে, আর কেউ আমার সাথে কথা বলতে চাইলেও উনি খুব মানে রাফ বিহেভ করে বাসায় ঢুকতে দিত না উনি কাউকে।
আচ্ছা,
আমি একা একাই ছিলাম। তো আমি খুব মানে একটা মানুষ একা একা কিভাবে থাকতে পারে, এটা তো কোনোভাবে পসিবল না, উনিও আমার সাথে কথা বলতো না। তখন আমি একদিন চিন্তা করি যে আমার মানে ক্লাসমেট থাকে ইয়াতে স্কুলে, ওর সাথে আমি কন্ট্যাক্ট করি, আর তখন হচ্ছে বাবা আমার জন্য একটা ফোন পাঠায়।
ওকে,
তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পর আমি বললাম যে আমি কুমিল্লা যে মেইন টাউন যেটা এখানে চলে আসবো। অ্যান্ড ও আমার ফ্যামিলি সম্পর্কে জানতো, জানার পর ও বললো আচ্ছা ঠিক আছে চলে আয়।
তো আপনি ওর সঙ্গে চলে যাবেন, কোথায় যাবেন? মানে আলটিমেটলি যেটা বুঝতে পারছি যে আপনার ভালো লাগছিল না আপনার বাবার ওখানে,
কোনোভাবে ভালো লাগছিল না। অ্যান্ড কাইন্ড অফ ছোটখাটো টর্চার আমার উপর শুরু হয়,
ফিজিক্যাল অর মেন্টাল? মেন্টাল টর্চার তো হচ্ছিল, ফিজিক্যাল টর্চার হচ্ছিল কিনা?
ফিজিক্যাল টর্চার হচ্ছিল না, মানে উনি আমার সরাসরি কোনোদিনও গায়ে হাত তোলেনি, কিন্তু অনেকবার হচ্ছে ট্রাই করছে কোনোভাবে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে।
ওকে, সো ইটস এনাফ অ্যাকচুয়ালি। ওকে, ও তো এই জায়গাটা থেকে আপনি চেষ্টা করছিলেন যে কোনোভাবে হোক অন্য কোথাও একটু ব্রিদিং স্পেস নেয়া, মানে বেঁচে থাকার জন্য।
আমি আমার মতো একটু থাকতে চাচ্ছিলাম।
তখন আপনি ইন্টার কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে?
হ্যাঁ, ফার্স্ট ইয়ার প্রায় শেষ।
ফার্স্ট ইয়ার প্রায় শেষ। ওকে, আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতে, এবং আপনারা গেস করতেই পারেন জীবন গল্পের যে ট্রেন, তাতে অনেক মেয়েই সংসার থেকে বের হয়ে যায় ভালো থাকার জন্য, শেষ পর্যন্ত তাদের ভালো থাকা হয় না। এই মেয়েটির জীবনে কি হয়েছে সেটা আমরা জানব ছোট্ট একটা বিরতির পর। আর সবাইকে বলছি, ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার পার্সোনাল যে ফেসবুক পেজটি আছে সেখানে, ওখানে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আছে আর জি কিপ্রিয়া নামে। লাইক দিতে ভুল করবেন না প্লিজ, এবং ওখানে একটা পোস্ট আছে, সেই পোস্ট অনুসারে আপনি বুঝতে পারবেন যে আসলে সারপ্রাইজটা কি নিয়ে। ওকে, ছোট্ট একটা বিরতি। হ্যাঁ,
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আর্চি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সামনে যিনি রয়েছেন তিনি নাবিলা, এবং সে তার জীবন গল্প বলছে। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর আপনারা ইন দ্য মিন টাইম চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে, তাকে নিয়ে যদি কিছু বলার থাকে, এবং একই সাথে আমার পার্সোনাল পেজে চলে আসতে পারেন, যেটা আমি বারবারই বলছিলাম। আর এই অনুষ্ঠানটিতে পুরোটাই এখন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনি ওখান থেকে পুরোটুকুই শুনতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, পাশাপাশি বেল বাটনটিও অন করে নেবেন। হ্যাঁ নাবিলা, যেখানে ছিলাম যে আপনি একটা সময় বাসা থেকে বের হয়ে গেলেন, আপনার বান্ধবীকে পুরো বিষয়টা বোঝালেন, কিন্তু আপনারা যে বয়সী, বিশেষ করে ইন্টার তখন সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার চলছে?
আমাদের তখন ফার্স্ট ইয়ার প্রায় শেষ।
ফার্স্ট ইয়ার প্রায় শেষ, তো ওই সময়ে আসলে একটা মেয়ে আরেকটা মেয়েকে কোথায় ঠাই দিবে, তারও তো সেরকম একটা ব্যাকআপ থাকা প্রয়োজন পারিবারিকভাবে।
হ্যাঁ, আমি বাসা থেকে বের হয়ে যাই ছোটখাটো কিছু জামা কাপড় নিয়ে, খুব কম আর। কিন্তু আমি একটা বিষয় আমি আমার বাবাকে বলেই বের হই।
জি,
বাবাকে বললাম যে আমি আর থাকবো না, আমি কুমিল্লা চলে যাব। তখন সে বলল যে যাবি যা, এভাবেই মানে এভাবেই ইয়ে করলো।
ওকে,
সে কোনো কেয়ার করে না আমার কথাটাকে। আমি বের হয়ে যাই আর আমাকে কেউ আটকায়ও নাই। তারপরে আমি চলে আসি ওর বাসায়। ওর বাসায় আমি দুই দিন ছিলাম, ওর বাসাতেই ছিলাম দুই দিন। দুই দিন থাকার পর হচ্ছে আমি ওর সাথেই যাই, মানে কুমিল্লা যে মেইন টাউন যেখানে ওইখানেই। তো যাওয়ার পরে ওইখানে দেখা যায় কি, আমি যে বাসায় উঠব ওই বাসার মহিলাকে ও আবার সবকিছু জানায়। তো উনি আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, অ্যান্ড যে বাসার যে রেন্ট বা হচ্ছে আদার্স যে মানে খাওয়া দাওয়া সবকিছু আমার থেকে হাফ করে নেয়।
আচ্ছা,
তো আমি তখন হচ্ছে আমাকে মানে আমাকে যে টাকাগুলো আগে বাবা দিয়েছিল ওই টাকাগুলো দিয়ে আমি চলছিলাম।
ওকে,
তো একটা সময় দেখা যায় যে আমি ওইখানে থেকে আমি আবার থিয়েটার করা শুরু করি।
জি,
তো থিয়েটার করি, পাশাপাশি হচ্ছে আমি টিউশন করতাম ওইখানে, পাশাপাশি অনেকগুলো স্টুডেন্ট পড়াতাম।
ওকে,
তো ওইভাবে আমার আর্নিং সোর্স ছিল ওইটাই। তারপরে আমার বাবা জানে আমি চলে গেছি, কোথায় গেছি, কি করছি, কিছুই কোনো ধরনের খোঁজ নেয় নাই আমার।
ওকে,
তারপর একদিন কল দিয়ে বলল যে কোথায় আছি। তা আমি বললাম আমি কুমিল্লায় আছি, কেন বাড়িতে চলে আয়। আমি বললাম আমি বাড়িতে যাব না আর, আমি এখানে ভালো আছি। তারপরে ওই সময় হ্যাঁ ওই দিনের পরের দিন আম্মু কল দেয় আমাকে। কল দিয়ে আম্মু বলে যে আমি কোথায় আছি।
আম্মু বলতে আপনার নিজের মা?
হ্যাঁ, আমার মা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি কোথায় আছি, কি করছি। পরে আমি বললাম সবকিছু, এখন আমার মা মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে আমাকেও ধরতে পারছে না বা আমাকে ছাড়তেও পারছে না, এইরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে।
ওকে,
তা আমার মা কিছুদিন পরে গিয়ে আমাকে দেখে আসে আমি কোথায় আছি, দেখে চলে আসে।
ওকে,
এরপর আমি টিউশনে করে আমার চলছিল, তারপর আমার মনে হচ্ছিল যে আমার লাইফটা এখানে থেমে যাচ্ছে। ও, আমি অনেকগুলো বিষয় স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে আমি কুমিল্লা থেকে হচ্ছে আমার যে গ্রামের মানে গ্রামের যে বাড়ি ওইখানে আমি হচ্ছে এসে মানে ক্লাস করতাম কলেজে।
আচ্ছা,
সেকেন্ড ইয়ার আমি ক্লাসও করতে পারতাম না কারণ ডেইলি যেতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, হয়ে যেত আমি পারতাম না। ওইখানে আমি খুব কম যেতাম আর প্রাইভেটও পড়তে পারতাম না, আমার ঠিক করে চলার টাকা নাই, আমি কিভাবে প্রাইভেট পড়ব। অ্যান্ড আমি কোনো বইও কিনি নাই ঠিকভাবে, ক্লাসে যতটুকু শুনতাম অ্যান্ড মানে যে বইগুলো ছিল ওইগুলোই থাকে না যে ইন্টারের জন্য আলাদা আলাদা বই নোটস কিনতে হয় পরীক্ষার জন্য, আমি ওই ধরনের কোনো কিছুই কিনি নাই। আমি এক্সাম দেই কিন্তু আমি কুমিল্লা থেকে গিয়ে এক্সাম দিয়ে আবার চলে আসি, না খেয়ে সকালে বের হই, হালকা কিছু খেয়ে হচ্ছে এক্সাম দিয়ে বের হয়ে চলে আসতাম। তা আমার টেস্ট যে পরীক্ষা ছিল ওটা আমি এভাবেই দেই অ্যান্ড ফাইনালটাও আমার এইভাবেই দেওয়া হয়। অ্যান্ড আল্লাহর রহমতে দেখা যায় যে আমার ইন্টারের যে রেজাল্ট ওইটা যারা অনেক ভালোভাবে পড়ছে তাদের থেকে অনেক ভালো আসছে। আমার যখন ইন্টারের রেজাল্ট দেয় দেওয়ার পরে আমার ফ্যামিলি এটা নিয়ে কোন ধরনের কোন রিয়াকশন দেয়নি, মানে ওদের কাছে কাছ থেকে আমি কিছুই পাইনি। এক্সামের সময় আমি কিন্তু আমি একা একা যেতাম, একা একা গিয়ে আমি 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 পরীক্ষা দিয়ে বের হয়ে যেতাম, আমি আমি কাউকে বলতেও পারতাম না আমার এক্সাম কেমন হয়েছে। আমার আমার পাশে যে আমার ক্লাসমেটরা ছিল বের হয়ে বাবার কাছে গিয়ে বলতো এক্সাম মানে ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা এটা দিতে পারিনি ওটা দিতে পারিনি, বাবা বাবারাই জিজ্ঞেস করতেছে আমাকে, আমাকে সোজা বের হয়ে জাস্ট এগুলো একটু দেখে আমি আমি সহ্য করতে পারতাম না। আমার সামনে অন্য একটা বাবা তার মেয়েকে এরকম আদর করতেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, খাবার নিয়ে দাঁড়ায় আছে, ছাতা নিয়ে দাঁড়ায় আছে, দিয়ে যাচ্ছে এক্সাম হলের সামনে। আমার সাথে এগুলো কখনোই ঘটে নাই, আমি যেতাম সোজা এক্সাম দিয়ে আবার বের হয়ে যেতাম। আর আমার জন্য আমি কারোর চেহারাও দেখতে পেতাম না আশেপাশে, আমি শুধু অনুভব করতাম যে এই যে আমার বাবা। এমন দেখা গেছে যে আমি অর্ধেক রাস্তা হেঁটে হেঁটে গেছি, আমার কাছে টাকা ছিল না, আমার যে রুমমেট গুলো ছিল সবাইকে সবার প্যারেন্টস এসে দেখে যেত মানে কি করতেছে বা হচ্ছে, ওদের ভালো একটা রেসপেক্ট ছিল ওইখানে যে প্যারেন্টস আসতেছে দেখে যাচ্ছে। অ্যান্ড হোস্টেল বা মানে হোস্টেল ছিল না, এটা সাবজেক্ট ছিল, একটা ফ্যামিলির সাথে একটা রুমে তিনটা মেয়ে থাকতো, দুইটা মেয়ে থাকতো, তো ওইরকম ভাবে আমি সবাইকে দেখতাম যে ওদের প্যারেন্টস আসতেছে, খাবার নিয়ে আসতেছে বাড়ি থেকে, রান্না করে নিয়ে আসতেছে, আমি জাস্ট বসে বসে দেখতাম। অ্যান্ড আমি ওই ধরনের কোন এক্সপেক্ট পেতাম না, মানে আমি আমার নানু বাড়িতেও হেয় হয়েছি, আত্মীয় স্বজনের বাড়িতেও, আমার বাবা বাড়িতেও, অ্যান্ড আমি যখন বাহিরে আসলাম তখন আমি হেয় হচ্ছি। আমার ওইখানে সবাই জানতো আমার ফ্যামিলি কন্ডিশনের কথা, মানে কেমন চোখে জানি দেখতো, আমার কোনো প্যারেন্টস আসতো না, কেউ আসতো না আমাকে দেখার জন্য, আমার মা শুধু একবার আমাকে জাস্ট দেখে চলে আসছিল আর কিছুই না। এন্ড আমাকে মিথ্যা বলতে হইতো সবার কাছে, যেটা আমার খুব খারাপ লাগতো, সবার কাছে তো বলাটা পসিবল ছিল না যে আমি ব্রোকেন ফ্যামিলির মেয়ে, আমি আমি ফ্রিলি কারোর কাছে কিছু শেয়ার করতে পারতাম না।
ভেরি আনফরচুনেট, এটা এরকম একটা গল্প ব্রোকেন ফ্যামিলির যারা ছেলে মেয়ে আছে তারাই অনুভব করতে পারবে যে আসলে কতটা কষ্টের। আসলে একটা মানুষ না খেয়ে আছে সেটা একটা কষ্ট, একটা মানুষ না খেয়ে আছে তার সামনে যদি কেউ পেট পুড়িয়ে খায় সেই কষ্টটা অন্যরকম একটা কষ্ট। কিংবা একটা মানুষ না খেয়ে আছে, তাকে যদি বলা হয় তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা, তখন সে বলবে যে হ্যাঁ আমি পেট পুড়ে খেয়েছি, সেটা আরেক রকমের কষ্ট। সিচুয়েশন একটাই কিন্তু কষ্টটা তিন রকমের। ওর একটা ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা এরকম তিনটা সিচুয়েশন ফেস করে জীবনে। আমি খুব সহজ করে একটা নুড উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। একটা হচ্ছে তাদের নিজেদেরকে গোপন করতে হয় সমাজ থেকে, আর একটা হচ্ছে যে সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না, এবং একই সাথে অফকোর্স তাদের পরিবারে তো একটা ইনজাস্টিস হয়, আর তাদের একটা ভয়ানক রকমের কষ্ট হয় যখন তারা স্বাভাবিক একটা পরিবেশ দেখে, স্বাভাবিক একটা ফ্যামিলি দেখে, স্বাভাবিক বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্ক দেখে, তখন তাদের ভয়ানক রকমের কষ্ট হয়। ও আসলে এই জিনিসগুলোই বোঝাতে চাইছে আমাদেরকে। আমরাও যারা সাধারণভাবে একটা সাধারণ পরিবারে বসবাস করি, যাদের মধ্যে এই জিনিসের বিষয়গুলো নেই, তারা হয়তো এই কষ্টটা শুধু কষ্ট বলে উহ আহ করে কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু সবচেয়ে বেশি বোঝা দরকার তাদের যারা, আল্লাহ মাফ করুক, আমি অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আমরা মানুষরা চাইলেও অনেক সময় অনেক ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতে পারি না, বিকজ আই অলসো বিলং আ ফ্যামিলি, এবং আমি যে কথাগুলো বলি সেগুলো যে আপনার জীবনে সত্য হবে কিংবা আমার জীবনে সত্য হবে না বিষয়টা এরকম না। আমি আমার দায়িত্বের জায়গা থেকেই বলছি যে আমাদের অন্তত একটা জায়গাতে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে সন্তানের জায়গা। যে সন্তান দুনিয়াতে আসলো, আপনার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করা উচিত তার একটা বেটার ফিউচার, তাকে খুব সুন্দর করে বড় করা, এবং এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, কারণ সে তো আপনার দরজায় এসে নক করেনি আপনাকে যে আমি তোমার ফ্যামিলিতে আসতে চাই তুমি আমাকে নিয়ে আসো, বিষয়টা তো এরকম না। আপনি যে যে তাকে নিয়ে এসছেন, সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে তাকে নিয়ে এসছেন, নিয়ে এসে কেন তাকে আপনি কষ্ট দেবেন? কেন তাকে, একটা মানুষকে যখন আপনি দেখুন, একটা মানুষকে খুন করার বিষয়টা কি, একটা গুলি করলেন বা একটা বিশেষ অস্ত্র দিয়ে মেরে দিলেন, সেই মানুষটা ওই পেইন পেয়ে মারা গেল, অধ্যায়টা ওখানে শেষ। হ্যাঁ, তার কিছু সার্কামস্টান্সেস ফ্যামিলিরা বিয়ার করতে থাকে সারা জীবন ধরে, সেটা অন্য বিষয়, কিন্তু ওই মানুষটার অধ্যায় কিন্তু শেষ। কিন্তু এই যে ফ্যামিলিতে আপনি যাকে নিয়ে আসলেন জীবিত অবস্থায় রেখে দিয়েছেন, কিন্তু তিলে তিলে কষ্ট দিচ্ছেন, এটা ওই খুনের চাইতেও ভয়াবহ রকমের একটা খুন, ওই খুনের চেয়েও ভয়াবহ রকমের পেইন এই খুনে, এবং সেটা আমাদের সবারই বোঝা উচিত। প্রিয় শ্রোতা, গল্পের শেষ ভাগে আসব, গল্পের শেষ ভাগে এসে কিছু জিনিস সামারি করব, কারণ ওর গল্পটা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা একটা অর্ধেক জীবন গল্প, বাকি অর্ধেক জীবন গল্পটা আমরা খুব ছোট করে সামারাইজ করে আপনাদেরকে শোনাব। ও এখন কোথায় আছে, কি করছে, ও ফ্যামিলিতে বিলং করেন অফকোর্স, আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। ও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা আমি একটা পর্যায়ে শুরুতে বলেছি আপনাদেরকে, এবং সেই ছবিটা আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি গেলে বুঝতে পারবেন, যেটা ওর সামাজিকতা রক্ষা করেই করা হয়েছে, ওখানে পোস্ট করা হয়েছে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj পেজটি আরজি কিবরিয়া নামে আছে। লাইক করবেন, অবশ্যই লাইক দেবেন, এবং পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে গল্পের শেষ ভাগে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ করব, সঙ্গে থাকবেন আশা করছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজি কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন
গল্প, স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওখান থেকে আপনি পুরো গল্পটাই এখন শুনতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই নোটিফিকেশন বাটন মানে যে বেল বাটনটা আছে সাবস্ক্রাইবের পাশেই, ওটা অন করে নেবেন। আর যারা এখানে আসতে চান অনুষ্ঠানে, তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আর একবার বলছি 09611904904। নাবিলা,
আমি তো ওইখানে আমি এগুলো সবসময় মানে সবসময় আমি দেখতাম, ফেস করতাম, আর আমার খারাপ লাগত। আর আমি কারোর সামনে কান্না করতাম না, কারোর সামনেই না, আমি রাতের মাঝখানে কান্না করতাম। অ্যান্ড আমার ধরতে গেলে 30 দিনের মধ্যে আমার 17-18 দিন এইভাবে যেত, না ঘুম, না খাওয়া দাওয়া, মানে ঘুমাতে পারতাম না। হচ্ছে মেন্টালি যে একটা প্রেশারের মধ্যে থাকতাম বা মানে ডিসঅ্যাপয়েন্টেড সবকিছু থেকেই, ওইটার কারণে। আর খাওয়া দাওয়া হচ্ছে আমার কাছে আমি ফিনান্সিয়াল কোনো সাপোর্ট পাচ্ছিলাম না তখন। আমার বাবা টোটালি আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিছে, আর কন্ট্যাক্ট অফ করার একটাই রিজন ছিল যে আমি কেন বাসা থেকে বের হয়ে গেছি। তার কথা হচ্ছে যে আমি বাসায় থাকবো, আমার মানে স্টেপ মাদারের যে টর্চারগুলো সেগুলো আমি টলারেট করব, আমার পড়ালেখা বন্ধ থাকুক, সেটাই চাচ্ছিল। মানে আমার মায়ের সাথে যেটা করছে যে তাকেও এরকম করে রাখতে চাচ্ছিল, মানে সে চাচ্ছিল যে তার ফ্রি মানে তার আয়ত্তের মধ্যে আমি থাকি, আমি কোথাও বের না হই, কারোর সাথে কথা না বলি। কিন্তু এটা তো আমার পক্ষে পসিবল ছিল না, একটা মানুষ এইভাবে সারাদিন একটা রুমের মধ্যে পড়ে থাকতে পারে না। আমি ছোট থেকে খুব মানে স্বপ্ন দেখতে পছন্দ করি, অ্যান্ড আমি স্বপ্ন পূরণ করার ট্রাই করি। আমার ছোট থেকে আমার ইচ্ছা আমি অনেক কিছু করব জীবনে। তো ওইরকম একটা মানুষকে যদি একটা মানে রুমের মধ্যে বন্ধ করে দেয়, সেটা তো কোনোভাবেই আমি মানে আমি নিজেও মেনে নিতে পারবো না, যার কারণে আমি বাধ্য হয়ে বের হয়ে যাই। অ্যান্ড বের হওয়ার পর দেখলাম যে আমার মানে ফ্যামিলি টোটালি আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে আরো। অ্যান্ড একটাই রিজন, আমার একটাই ফল্ট, মানে যদি বলা হয় যে আমার ফল্ট কি, আমার ফল্ট একটাই, সেটা হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেছি।
ওকে,
এরপর যখন আমি মানে ইন্টার রেজাল্ট দেওয়ার পর, যখন আমি ইন্টার রেজাল্টের মাঝখানেই আমি ঢাকায় চলে আসি, আমার একটা ফ্রেন্ড থাকে, তো ও হচ্ছে একই মানে আমরা যখন ওই যে 3 মাস প্রাইভেট পড়লাম, ওইখানে আমার একটা ফ্রেন্ড হয়, একটা মেয়ে ফ্রেন্ড হয়, একটা ছেলে ফ্রেন্ড হয়।
জি।
তো ওই ছেলে ফ্রেন্ডের মাধ্যমে ওই ছেলে ফ্রেন্ডকে আমি বললাম যে আমি ঢাকা চলে যাব, আমি কুমিল্লা থেকে আর কিছু করতে পারছি না, আমাকে নিজেকে প্রুফ করতে হবে, আমাকে এমন কিছু হতে হবে যেখানে আমার বাবা আমাকে নিয়ে প্রাউড ফিল করে।
জি।
আমি বের হয়েছিলাম এই জন্যই। তারপরে ও বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি সামান্য কিছু টাকা নিয়ে ওই যে টিউশনের টাকাটা নিয়ে বা আরো ওই সময় আমি আরো কাজ করা শুরু করলাম। অ্যান্ড ওইখানে হচ্ছে আমি ওইখান থেকে চলে আসি, চলে আসার পরে আমি একটা বাসে উঠি সাবলেটি ঢাকাতে।
ওকে।
উঠার পর থেকে হচ্ছে আমার
তখন কি আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া শেষ?
শেষ, হ্যাঁ।
ওকে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আপনি ঢাকায় আসলেন প্রথম?
হ্যাঁ, প্রথম না, আমার নানু বাসা ঢাকাতে, মানে আমার নানা যে
ঢাকায়। আপনি এসে কোথায় উঠলেন তখন ওই সময়টাতে?
আমি উঠছি শাহজাদপুর।
না মানে কার বাসায় উঠলেন?
আমি চিনতাম না তাকে।
তো আপনি কিভাবে তার কাছে আসলেন?
ওই যে আমার ফ্রেন্ড, ওই মানে ওনার ওর কিভাবে জানি আপু হয়।
আচ্ছা, মানে যার বাসায় উঠলেন সে কি ছিল, আমি তো একটু পরিচয়টা জানতে চাচ্ছি, কারণ আপনি একটা আনমেরিড মেয়ে, আপনার বয়স হয়েছে, তো যে কারণে আর কি বিষয়টা।
হ্যাঁ, উনি মানে আমার ফ্রেন্ড যে ছিল, ওর আম্মু আমাকে খুব আদর করতো, মানে মেয়ের মতো,
ফ্রেন্ডের মা।
হ্যাঁ, ফ্রেন্ডের মা।
আচ্ছা,
তা আমার ওইভাবেই বিলিফটা চলে আসছে।
আচ্ছা,
যে আমার ফ্রেন্ড যদি আমাকে কোথাও দেয়, ও খারাপ কোথাও দিবে না।
তো কোথায় দিল আপনাকে?
একটা আপুর সাথে দিছে, ওই আপুটা হচ্ছে একটা এজেন্সিতে জব করতো, ভালো ছিল, খুব ভালো ছিল। তো ওনার একটা রুম ছিল, ওই রুমে দুইটা মেয়ে ছিল, তো আমি এক সাইডে ছিলাম।
আচ্ছা, তো টোটাল আপনারা 4 জন একটা রুমে?
না, এক রুমে 2 জন।
2 জন? ওকে।
একটা ফ্ল্যাটে আমরা 3 জন মেয়ে ছিলাম।
ওকে।
এন্ড ওই আপু খুব ভালো ছিল।
তো উঠলেন ওখানে এবং আপনি ঢাকায় চলে আসলেন ইন্টার পরীক্ষা দেওয়ার পরে। ঢাকায় আসলেন কি কারণে, মানে কি করতে চান?
আমি চেয়েছি যে এমন কিছু হতে বা এমন কিছু করতে যার কারণে সবাই আমাকে নিয়ে মানে অ্যাটলিস্ট আমার যে একটা বাজে একটা পাস্ট আছে, মানে আমাকে সবাই চিনে কিভাবে? যখন আমি আমার বাবার বাড়িতে থাকি তখন আমাকে সবাই বলে যে আমার বাবার নাম ধরে বলে যে ওর আগের সংসারের মেয়ে। আমি যখন আমার আম্মুর কাছে বেড়াতে যাই তখন হচ্ছে আমার শুনতে হয় যে মানে আমার আঙ্কেলের নাম ধরে বলে যে ওনার ওয়াইফের আগে সংসারের মেয়ে। আমি চাচ্ছিলাম খুব ভাবে যে যাতে আমার এই পরিচয়টা
আপনার নিজের একটা পরিচয় দাঁড় করাতে এবং এই মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে না আমি পারি, তাই তো? কত সালে আসলেন?
আসছি আমি 2014-তে।
চোদ্দ থেকে চার বছরের অভিজ্ঞতা, একটু স্টেপ বাই স্টেপ।
আমি চোদ্দতে না পনেরোতে,
পনেরো থেকে, ঠিক আছে, তিন বছর। এই তিন বছরের অভিজ্ঞতা আমি স্টেপ বাই স্টেপ একটু আগাতে চাই। ইন্টারের পরে কি হলো আপনার ঢাকায় আসার পর?
হ্যাঁ, ঢাকায় আসার পরে আমি ব্যস্ত হয়ে পড়লাম ভর্তি পরীক্ষার জন্য। তো আনফর্চুনেটলি আমার পাবলিকে আমি কোনো চান্স পাইনি, আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে জগন্নাথে এক্সাম দিয়েছিলাম। আর আমি কোনো ধরনের কোচিং বা হচ্ছে কোনো ধরনের নোটস কিছু আমি কালেক্ট করতে পারিনি, যেটা আমার পক্ষে অসম্ভব ছিল। আমি থাকতেই আমার ফিনান্সিয়াল খুব প্রবলেম হচ্ছিল, ওইখানে তো আমার কোচিং করা ইম্পসিবল। এন্ড ওইখানে আমি এক্সাম দিলাম যে ভাগ্য যদি থাকে তাহলে হয়তো বা চান্স পেতেও পারি, পাইনি। তো ওইখান থেকে হচ্ছে আমার ওয়ান ইয়ার চলে যায় ওইভাবেই ট্রাই করতে করতে। অ্যান্ড লাস্ট ইয়ার যখন আমি আবার, আমি তখন মানে তখন তার মানে পাবলিকে ট্রাই করে আমার আর ইয়ে হবে না বুঝতে পারলাম, তখন আমি হচ্ছে প্রাইভেট ন্যাশনালে ট্রাই করি। অ্যান্ড ফর্মও নেই, ফর্ম নেওয়ার পরে আমি সবকিছু আমার আসে অ্যাকাউন্টিংয়ে, আমার মানে লিস্ট আসে। আমি যেদিন ভর্তি হব, মানে যখন ভর্তি হব লিস্ট আসার পরেই, মেরিট লিস্ট আসার পরেই আমার, আমি আর টাকা ম্যানেজ করতে পারছিলাম না কোনোভাবেই। মানে আমার হচ্ছে আমি যে টাকাটা আর্ন করি, আমি এখানে এসেও টিউশনই করি, তো ওইখান থেকে আমি যত টাকা পাই বা হচ্ছে আমার আপু আসছে একজন, মানে সে আমাকে খুব ভালোবাসে, সে আমার ফ্যামিলি সম্পর্কে জানে, জানার পরে সে আমাকে মাঝে মাঝে ছোটখাটো ভাবে হেল্প করে। তার মানে সেও পারছিল না, তাকেও আমি ওইভাবে ফোর্স করতে পারছিলাম না যে আমার এটা লাগবে ওটা লাগবে। তার ইচ্ছে হলো যখন ইচ্ছে তখন সে আমাকে কোন ছোটখাটো ভাবে সাপোর্ট করে, কিন্তু আমার টিউশনের টাকা দিয়ে আমি এভাবে মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হব এটা কোনোভাবে মিলাতে পারছিলাম না। মানে আমার দৈনন্দিন যে খরচ বা আমার মানে যেটা না হলে নাই হবে ওইটাতেই আমার খরচটা চলে যাচ্ছে, আমি কোনোভাবে টাকাটা জমাতে পারছিলাম না অ্যাডমিশনের জন্য। তো আমার ওই বছরটাও এইভাবে লস যায়, আমি অ্যাডমিশন নিতে পারিনি। আমার আমার সারা জীবন মনে থাকবে, আমি যদি কখনো অনেক বড় কিছু হয়ে যাই বা হচ্ছে জীবনে যদি আমি মানে সফল হতে পারি, সাকসেস হই, আমার সবসময় এটা মনে থাকবে যে আমি সামান্য চোদ্দ হাজার টাকার জন্য আমার একটা বছর চলে গেছে আমার জীবন থেকে। ওই সময় জাস্ট আমি টিউশন করেছি, আমি আমি মানে মিডিয়াতে হালকা ভাবে ইনভলভ হয়েছি।
কার মাধ্যমে হলেন?
মিডিয়াতে কুমিল্লা থেকেই আমার একটা ভাইয়ার, মানে সে আমাকে বোন ডাকছে, তো তার মা হচ্ছে আমাকে বেশি ইয়ে করত। তো ওইভাবে আন্টি থেকে ভাইয়ার সাথে আমার মানে ভাইয়াও ছোটখাটো ভাবে কুমিল্লাতেই আপনার ইয়ে করতেছে, ছোটখাটো ভাবে ইউটিউবে ওনাদের কাজ এখন। কিন্তু ওনার মাধ্যমেই আমার প্রথম কাজ শুরু হয়, মানে রেড আন্ডনের যে একটা শর্ট ফিল্ম ওইখান থেকে আমার কাজ শুরু হয়।
কি হিসেবে কাজ করলেন
ওইখানে? আমি খুব মানে ওইখানে কাজ বলতে আমি কোন ধরনের মেইন ক্যারেক্টার বা হচ্ছে এখন যেভাবে আসি ওইরকম ভাবে ছিলাম না, খুব নর্মালি একটা ক্যারেক্টার ছিল আমার। আমার ঠিক মনে নেই, অনেক আগে প্রায় আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, যেটা মানে আমার জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে জীবনে। আমি যখন কিছু করতে গেছি আমাকে কত কিছু সাফার করতে হয়েছে। তারপরে আমি ওইখান থেকে আসার পর মানে ভাইয়ার যে বিষয়টা, ভাইয়া ওইভাবেই আমাকে ইনভলভ করায় দেয়। করে দেওয়ার পরে আমার হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, অ্যান্ড আমি নর্মাল একটা ফোন, তখন নর্মাল বলতে মানে ফেসবুক ইউজ করা যায় এরকম একটা ফোন নেই টাকা জমিয়ে। আর আপু আমাকে মানে বাকিটা হেল্প করে, আপুর একটা ফোন ছিল তো ওনাকে আমি কিছু টাকা দিয়ে দেই আর উনি আমাকে ফোনটা দিয়ে দেয়। তো ওইটা থেকে আবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে অনেকের সাথে আমার অ্যাড হয় মিডিয়া, তো ওনাদের সাথে কথা বলতে বলতে অ্যান্ড ভাইয়ার আর আমি আর নঙ্কার কেউ আমাকে টেক্সট করলে যে আমি কাজ করব কিনা, অনেক মাঝে মাঝে আমি অনেক টেক্সট পেতাম এইরকম কাজ করবো কিনা, তো আমি সবাইকে স্কিপ করে যেতাম। আমার কথা হচ্ছে আমি মানে আমার যে ভাই যার মাধ্যমে আমি আসছি, সে যদি মানে সে যেখানে আমাকে বলতো আমি সেখানেই কাজ করতাম, আদারওয়াইজ আমি কোথাও যেতাম না। এইরকম করতে করতে আমি এখন পর্যন্ত এখানে আসছি, যে মানে এখন আমার একটা নাম হয়েছে মিডিয়াতে।
কিরকম নাম?
যতটুকু আমি এখন আমি এখনো শিখতেছি, আমি একটা নাটকে কস্টিউম ডিজাইনিং এর কাজ করেছি, একটাতে সেট ডিজাইনিং এর কাজ করেছি, আর দুই একটাতে হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম।
ওকে, আপনার মিডিয়ার এক্সপিরিয়েন্স এক বছরের, আপনার লেখাপড়া একটা বড় ধরনের ব্রেক অফ স্টাডিজ আছে, যেটা বুঝতে পারছি যে আপনার ইন্টার আপনি পাশ করেছেন কিন্তু আপনি আর ভর্তি হতে পারেননি বিকজ অফ 14,000 টাকা আপনি যেটা বলছিলেন, এবং সেটা আপনি এখনো রিকভার করতে পারেননি, পেরেছেন কি? পারেননি। আপনার ঢাকা শহরে চলতে গেলে কিছু পয়সা করির প্রয়োজন হয়, একটু ভালো অঙ্করই প্রয়োজন হয়, খাওয়া দাওয়া খরচ থেকে শুরু করে লাইভলিহুডের জন্য। এটা আসে কিভাবে?
এটা আসে, আমি যখন টিউশন করতাম তখন হচ্ছে ওইভাবেই চলত আমার, আর এখন এখন আমি করি একটা, এখনো পড়াই একটা আমার বাসায় ওখানে, তো ওইটা থেকে আমার কিছু আসে। আর হচ্ছে আমার বাবা আমাকে কিছু হেল্প করে, সেটা হচ্ছে খুবই সামান্য,
আচ্ছা
খুবই সামান্য কিছু হেল্প করে, আর আমার বাবার সাথে এখন আমার কন্ট্যাক্ট হয়, কিন্তু যদি আমি চাই।
তার মানে আপনি মিডিয়ায় যে কাজ করেন সেখান থেকে আপনার কোনো আর্ন হয় না?
আর্ন বলতে মানে একদম ছোটখাটো, আমি ওইভাবে ইনভলভ হই নাই এখনো, আর এটা যদি আমার জন্য পজিটিভ হয় আমি ইনভলভ হব, আর যদি আমার জন্য এটা নেগেটিভ হয়ে দাঁড়ায় তাহলে আমি এটা থেকে সরে আসব।
ফাইন, পজিটিভ নেগেটিভ রাস্তায় চললে সেটা পায়ে কাটা ফুটবে, কাটা তুলে ফেলতে হবে, আবার আগে সামনে এগোতে হবে, বিষয়টা হয়তো এরকমই, সেটা অনেকখানি নিজের উপরও নির্ভর করে, সেই জায়গাটায় আমরা নাই বা গেলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি জীবনে যেটাই যে জায়গায় যেতে চান না কেন জীবনের সামনে একটা এইম থাকে, আপনার একটা ভীষণ রকমের রাগ কষ্ট দুঃখ সেটা হচ্ছে পরিবারের প্রতি, যে মানুষগুলো আপনার সঙ্গে সৎ আচরণ করেনি সেটার প্রতি আমার যথেষ্ট রকমের সাপোর্ট আছে। অফকোর্স আপনি আপনার জায়গা থেকে রাগটা করতেই পারেন, এটাকে একটা চ্যালেঞ্জ মনে করে আপনি ঘর থেকে বের হয়েছেন, বাকিটুকু তো অক্কাল তো আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু রেখেছেন, কিন্তু রিয়েলিটিকে আমরা ডিনাই করতে পারি না, অস্বীকার করতে পারি না। আপনি মাত্র ইন্টার পাস, আপনার ব্রেক অফ স্টাডিজ, আপনি 3-4 বছর ধরে আপনার পড়াশোনার একটা গ্যাপ পড়েছে, রাইট?
সো
দুই বছর গ্যাপ পড়েছে, মানে হচ্ছে আপনার গভর্নমেন্ট যেই আপনার ইউনিভার্সিটিগুলো আছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সেখানে ট্রাই করার কোনো সুযোগ নেই, তার মানে আপনাকে পড়তে হলে প্রাইভেটে পড়তে হবে,
প্রাইভেট ন্যাশনালে
পড়তে গেলে আপনার খরচ আছে, ভালোই খরচ আছে, আপনি যে অবস্থায় আছেন সেখানে আপনার নিজের হাত খরচই জোটে না, এবং সেখানে আপনার একটা কাজ করে পয়সা জমিয়ে আপনাকে পড়তে হবে, এগুলো হচ্ছে আপনার রিয়েলিটি, বাস্তবতা। কি স্বপ্ন দেখেন আসলে, কোথায় যাবেন, কি করবেন?
প্রথমত একজন ভালো মানুষ হব, যেটাই করি, কারণ এখন মানে আমার ফ্যামিলিটা এইরকম যে আমি যদি একটু মানে খারাপ দিকে যাই বা আমার যদি কোনো ধরনের ব্যাড সাইড যদি আমার ফ্যামিলি দেখে তাহলে আমি এখন যেভাবে আছি তার চেয়ে মানে তারা তখন আমাকে চিনবেও না, আমার ফ্যামিলিটা এমন, তো আমাকে ওইটা চিন্তা করে আমার ফ্যামিলি যদি আমাকে ছেড়ে দেয় আমি কিন্তু আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো না।
কেন পারবেন না?
আমি আমার বাবার হয়তো,
আপনার ফ্যামিলি কোনটা সেটা আপনি আমাকে আগে বলেন, আপনি ভালো কথা বলেছেন, আপনার ফ্যামিলিকে আপনি ছাড়তে পারছেন না, আপনার কোন ফ্যামিলিকে আপনি ছাড়তে পারছেন না? হু ইজ ওয়ান ইউ ইজ ইউর ফ্যামিলি?
আসলে আমার ফ্যামিলি বলতে কোনোটাই নেই, আর আমি যদি বলি তাহলে দুইটাই আমার ফ্যামিলি।
এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং। আপনি একটা, আই মিন সরি টু সে বাট ইস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা, ও এক ধরনের ইলিউশনের মধ্যে আছে, একটা সামাজিক ইলিউশন, ওর আসলে কোনো ফ্যামিলি নাই, ও কোনো ফ্যামিলিতে বিলং করে না, ফ্যামিলিতে যদি বিলং করত তাহলে 2.5-3 বছর ওই যে পরিবার থেকে দূরে আছে উইদাউট এনি মিশন ভিশন, এটা কোনো ফ্যামিলির কোনো মেম্বাররাই সেটা মেনে নিতে পারত না, ওকে যে কোনোভাবেই হোক ওর ফ্যামিলিতে ব্যাক করানোর চেষ্টা করত, সেটা কেউই করেছে জোর দিয়ে আমি আমি বলতে পারি না, জোর দিয়ে কেউ করেছে বলে আমার মনে হয় না, এক। আর দুই নম্বর হচ্ছে যে ও একটা ধরনের ইলিউশনের মধ্যে আছে যে না সামহাও আমি যদি অন্য কোনো পথে যাই যে পথটা আসলে আমার ফ্যামিলির পছন্দ না তাহলে আমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না, ওর ফ্যামিলি মেনে নিলেই কি না নিলেই কি, গল্প তো আমাদের তো এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তাই না? তো বা যে মেয়েটা পরিবার ছাড়া 3-4 বছর এরকম ঢাকাতে এসে কিছু করছে না, পরিবার খরচ দেয় না, তো সেই মেয়েটার প্রতি পরিবারের সদস্যরা খুব ভালো ধারণা পোষণ করবেন আমাদের সমাজে, এটাও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করতে পারি না, তাই না? এটা কি আমি আপনাকে মানে অনৈতিক কোনো কিছু বলেছি?
না না, অনৈতিক কিছু বলেননি, কিন্তু আমার ফ্যামিলি এইটা জানে যে আমি যাই করি খারাপ কিছু করব না।
ফাইন, বিউটিফুল, কিন্তু আমি তো আপনার কোনো পথ দেখতে পাচ্ছি না, মানে আপনি কি আপনার কোনো পথ দেখতে পান, মানে বাস্তবতায় দাঁড়িয়ে পথ দেখতে পাচ্ছি না এই কারণে যে আপনার একটা ব্রেকআপ স্টাডিজ হয়েছে, আপনাকে কেউ পড়াশোনার খরচ দিচ্ছে না, কারণ আপনি যদি প্রাইভেটে পড়তে যান আপনার ভালো পয়সা দরকার, আপনি যেসব রাস্তাতে চেষ্টা করছেন সেসব রাস্তাতে এস্টাবলিশমেন্টে যাওয়া খুব ডিফিকাল্ট, মিডিয়াতে আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন সেইটা দিয়ে আপনি যদি মিডিয়াতে ক্যারিয়ার করতে চান তাহলে এটা দিবা স্বপ্নের মতো, দিনের বেলা জেগে থেকে স্বপ্ন দেখার মতো। তো সেই জায়গাটা থেকে আপনি যদি আর্ন করে মনে করেন আপনি ভবিষ্যতে অনার্স করবেন, অমুক করবেন, তমুক করবেন, ঠিক আছে, সেটার জন্য আপনার আরো বড় ব্রেক অফ স্টাডিজ হয়ে যাবে। তো সেই জায়গাটায় গিয়ে আপনি কি পারবেন এই 5-7 বছর পরে নিজেকে ওই জায়গাটায় মিডিয়াতে এস্টাবলিশ করা, তারপরে ওখান থেকে আর্ন করে তারপরে আবার নতুন করে পড়াশোনা করা? আমি আপনাকে কিন্তু ডিমোটিভেট করছি না, বাট আমি আপনাকে রিয়েলিটিটা বোঝাচ্ছি। আসলে আপনাকে বোঝাচ্ছি এই কারণে যে সন্তানের কোথায় এসে দাঁড়িয়েছে দেখেন, এবং এটা আপনার ঘরে সন্তানও হতে পারে যদি আপনারা স্বামী স্ত্রী এমন একটা আপনার সন্তানকে ঠেলে দিতে বাধ্য হন। সেকেন্ড যে ফেজটা সেটা হচ্ছে আপনার ভিতরে নীতিনৈতিকতা প্রকট, এবং আপনি যেটা বলছেন যে না আমি কখনো নিজের জায়গার থেকে সমাজে যত বড় ঝাপটাই আসুক না কেন, আমার মনে হয় আপনি ওগুলো অলরেডি ফেস করেছেন টুকটাক, কিন্তু আপনি কখনোই অনৈতিক কোনো পথে পা বাড়াবেন না, রাইট? তো সেই জায়গাটা থেকে পথ চলাটা আরো বেশি কঠিন সামাজিক বাস্তবতায়। তো সেগুলো মেনে নিয়ে আপনি আসলে কি স্বপ্ন দেখেন? স্বপ্নটা তো কিছুটা হলো বাস্তব ঘেঁষা হতে হবে
না? এখন মানে হতে পারে যে অনৈতিক বেশি আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে, কিন্তু তার মধ্যে ভালো কিছু আছে,
অফকোর্স আছে,
আমি চাই ভালো কিছুর মধ্যে যেতে,
অফকোর্স সেটার জন্য তো সবসময় শুভকামনাই থাকবে, কিন্তু সেটার জন্য তো আপনার সেই কোয়ালিটিটা থাকতে হবে।
আমি কোয়ালিটি অবশ্যই নিজের যোগ্যতার উপর,
রাইট? আপনি আমার কথা হচ্ছে পড়াশোনাটা আপনি সাইকেল করবেন কিভাবে, পড়াশোনাটা আপনি পড়াশোনার চাকাটা ঘোরাবেন কিভাবে, এটার জন্য আপনার এখন লক্ষ লক্ষ টাকা লাগবে পড়তে।
আমি যদি আমার যদি পসিবল হয়, মানে পসিবল তো হবে না কোনোভাবেই, মানে আমি যদি অনার্স করতে না পারি অ্যাটলিস্ট আমি কোনো একটা ডিগ্রি কলেজ থেকে যেখানে হচ্ছে খুব কম টাকার মধ্যে ইয়ে করা যায় আমি সেখান থেকেই পড়ে নেব। কিন্তু
আল্টিমেট গোল কি লাইফে, আল্টিমেট গোল জীবনে এই জায়গাটা দেখতে চান নিজেকে, আল্টিমেট গোল কি?
এমন কিছু হবে যেখানে আমাকে হচ্ছে মানে আমার বাবাকে আমার নামে চিনবে,
এবং সেটা আপনি জানেন না আপনি কি হবেন।
না এখন আমি ঠিক করিনি।
ফাইন, প্রিয় শ্রোতা, এই জায়গাটায় গল্পটা আমি শেষ করছি বেশ কয়েকটা কথা বলে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ও একটা ঘোরের মধ্যে আছে, এবং এই ঘোরের মধ্যে ওকে ফেলে দেওয়ার জন্য ওর পরিবার দায়ী, ও বাস্তবতা এখনো ফেস করেনি খুব লাকিলি। যদি সৃষ্টিকর্তার মুখের দিকে তাকায় খুব সুন্দরভাবে ওকে একটা রাস্তা দেখিয়ে দেয়, এবং সেটা নিশ্চয়ই দেবেন, প্রার্থনা আমরা করি তার জন্য, তাহলে হয়তো ওর যে সুন্দর একটা স্বপ্ন, যে সিনেমাটিক যে স্বপ্ন, যে আমি ঘর থেকে বের হয়েছি এবং আমাকে একদিন আমার পরিচয়ে আমার বাবা আমার বাবা আমার পরিচয় দিয়ে গর্ববোধ করবে, এই যে সিনেমাটিক স্বপ্ন, সেটা যদি বাস্তবায়ন হয় সিনেমার গল্পের মতো, সেটা নিঃসন্দেহে খুব সুন্দর একটা সুখকর গল্প হতে পারত এবং খুব সুন্দর একটা এন্ডিং হতে পারত আমাদের এই জীবন গল্পের জন্য। কিন্তু না, জীবন গল্প আসলে কোনো নাটকের ধার ধারে না, জীবন যেরকম জীবনের গল্পটাও সেরকম। তো সেই জায়গাটা এসে আমরা যখন শেষ করছি তখন আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই মেয়েটির আরেকটা অধ্যায় হয়তো বা রচনা হবে, যে রচনা যেই গল্পটা সহ্য করার মতো নয়, হয়তোবা যদি খুব রূঢ় বাস্তবতার মুখোমুখি ওকে কখনো তার হতে হয়, আর যেই দ্বার প্রান্তে এসে ওর জীবনটা এখন কোন দিকেও নিবে সেই সিদ্ধান্তের জায়গাতেও রয়েছে, সেখানে একটা খুব সুন্দর স্বপ্ন নিয়েও এসছে, এই স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হবে সামর্থ্যের সাথে, সেই স্বপ্ন যেটার কোন প্রকার মিল নেই, সেটা যে মুখ থুবড়ে পড়বে না খুব অচিরেই, সেরকম একটা আশা আমরা মানে না করাটাই বরং বোকামি হবে। আমি সেই জায়গাটা থেকে আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, সন্তান আপনাদের যারা পৃথিবীতে এনেছেন, এবং এই সন্তানকে পরিপূর্ণরূপে বড় করা এটা দায়িত্ববান পিতা এবং মাতার কর্তব্য, এবং সত্যি সত্যিই খুব দুঃখজনক যে আমি জানি না যে নিজের স্বার্থের জন্য, নিজে ভালো থাকার জন্য পৃথিবীতে একটা নিষ্পাপ মানুষকে নিয়ে এসে তাকে ভয়ানক খুব কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রতি মুহূর্তেই কষ্ট দেয়া এটা কতটা মানবিক, এটা আসলে আমার মনে হয় আজকের এই জীবন গল্প শুনে আমাদের ভাবার সময় এসেছে। কিছু বলার নেই, আমরা শুধু শেষ বেলাতে একটা কথাই বলবো, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াটা খুব জরুরি। একটা যেটা হচ্ছে যে ব্রোকেন ফ্যামিলির প্রতি আমাদের যে পারসেপশন, যে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা বোধহয় একটু ডিফারেন্ট হয়, এবং বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে এটা একটা বড় ধরনের প্রবলেম আমাদের সোসাইটিতে, সেই জায়গাটা থেকে বের হওয়াটা জরুরি। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে একটা সন্তানকে বড় করার জন্য বাবা এবং মা অন্তত নিঃস্বার্থভাবে ওই একটা জায়গায়, ঠিক আছে ডিভোর্স যদি হয়েই যায় ওকে ফাইন, ডিভোর্স হয়ে গেছে এটাতে কিছু করার ছিল না, কিন্তু আমার মনে হয় বাবা এবং মার প্রথমত চেষ্টা করা উচিত যে সন্তানের জন্য আমাদের একসাথে থাকা সম্ভব কিনা। যদি সেটা সম্ভব নাই হয়, তাহলে সন্তানকে বাবা এবং মার সাইড থেকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত যে হ্যাঁ, তোমার আমার মধ্যে যাই হোক না কেন, আমাদের সন্তান যেন কখনো ফিল করতে না পারে যে তোমার আমার এই সিদ্ধান্তের কারণে তার জীবনে একটা বিগ লস হয়েছে। এটা যদি আপনি করতে না পারেন, তাহলে আমি খুব রূঢ় বাস্তবতায় আপনাকে যেটা বলবো, স্যাক্রিফাইস ইওর লাইফ, আপনার নিজের লাইফ স্যাক্রিফাইস করেন, কি হাজবেন্ড কি ওয়াইফ, সন্তানের জন্য, কজ আপনি তাকে দুনিয়াতে এনেছেন এবং আপনি রেসপন্সিবল ওর ভালো এবং মন্দর জন্য। সো আপনাকে এখানে নিজের সুখী হওয়ার জন্য তাকে বলি দেওয়ার কোনো রাইট নাই। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।